বাবি ভাইয়ের শরীরটা কুঁচকে গেল। নাইজেরিয়ার অনেক গোপন তান্ত্রিক ও কাল্ট সম্পর্কে বাবি ভাইয়ের অনেক জানাশোনা আছে, কিন্তু এই নামটা শুনে ওনার চোখ দুটো মুহূর্তেই ছোট হয়ে এল। উনি অত্যন্ত গম্ভীর গলায় বলে উঠলেন, ও ইয়েস, স্পিরিট মার্কেট, দ্য মার্কেট ওয়্যার লজিক ফেলস অ্যান্ড শ্যাডোস রুল, ডোন্ট গো ডিপ ইন টু ইট জোকস, ইট ইজ আ সাইকোলজিক্যাল ট্র্যাপ। ববি ভাইয়ের এই সতর্ক বার্তা শুনে পার্কিং লটের সেই শান্তকালীন শান্ত পরিবেশটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল, কিন্তু চোখ থামল না। ও ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ঝুলিয়ে রেখে বলল, গাম্বিয়ার কাসামান্সে জঙ্গলের গহীনে প্রতি 100 বছর পর পর এই বাজার বসে। এটা আমাদের জগতের কোনো জায়গা নয়, এক অন্য মাত্রা। সেখানে টাকা চলে না মেহেদি, সেখানে অন্য কিছু সওদা করতে হয়। কিসের সওদা? কেমন সে বাজার?
ভূত.com with Russell.
ঈদ মুবারক। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, পরিবার নিয়ে আপন জন নিয়ে দারুণ কাটছে ঈদ। আমরা নতুন একটা ঘটনা শোনাতে চাই এবং আপনাদের অনেক 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 বেশি রিকোয়েস্ট পেয়েছি যে ঘটনার জন্য, সেই বাগলার দাদুর ঘটনাই এখন আপনাদের শোনাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে একটি কাজই করতে হবে, সেটি হচ্ছে অবশ্যই এই লিঙ্কটি শেয়ার করবেন আপনার কাছের মানুষের সাথে, প্রিয় মানুষের সাথে, আপন জনদের সাথে। চলুন একসাথে ভয়ের রাজ্যে হারিয়ে যাই, ঈদ হয়ে উঠুক জমজমাট। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই ও লিসনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই পরম করুণাময়ের অশেষ রহমতে সুস্থ আছেন এবং সর্বদা ভালোর দলে আছেন। আমি মোহাম্মদ মেহেদি হাসান, ভূত.com ও রাসেল ভাইয়ের একনিষ্ঠ ভক্ত, লিখছি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর থেকে। শুরুতেই পুরো ভূত.com টিমের সকল সদস্য এবং পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রিয় লিসেনারদের প্রতি রইল আমার অন্তহীন ভালোবাসা, গভীর শ্রদ্ধা ও সালাম। প্রিয় লিসেনার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাগলার দাদুর সেই রহস্যময় ঝুলি থেকে সংগ্রহ করা আরো একটি নতুন ও হাড়হিম করা সত্য ঘটনা, গাম্বিয়ার কোহিন অরণ্যের সেই রহস্য যা আমি সংগ্রহ করেছি আমার বন্ধু ও বাগলার দাদুর সরাসরি উত্তরাধিকার তার নাতি চুক্সের কাছ থেকে। চুক্সের বয়ানে এটি কেবল একটি সাধারণ ঘটনা নয়, বরং এটি আফ্রিকার আদিম তান্ত্রিক জগতের এক অজানা অধ্যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রবেশ করি গাম্বিয়ার সেই ঘন কুয়াশাচ্ছন্ন রহস্যের অতল গহ্বরে। সেদিন সারাদিনের ডিউটি শেষ হয়েছে তখন মাত্র। সকাল থেকে যে দৌড় ঝাঁপ শুরু হয়েছিল তার ইতি টেনে সারজা আল নাহাদা দুইয়ের সেই পরিচিত পার্কিং লটটা এসে বসেছি। মরুভূমির তপ্ত হাওয়া তখন কিছুটা নরম হয়ে এসেছে, কিন্তু বাতাসে ধুলোর একটা হালকা আস্তরণ তখনও রয়ে গেছে। দিনের আলো নিভে গিয়ে সন্ধ্যার অন্ধকার মাত্র ঘনীভূত হচ্ছে। হাতে প্লাস্টিকের কাপে করা তিতকুটে ব্ল্যাক কফি, আমার সাথে বসে আছে আমার নাইজেরিয়ান ববি ভাই ও বন্ধু চুকস। আমাদের তিনজনের চোখের কোণেই ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু এই সন্ধ্যার আড্ডাটাই আমাদের সব ক্লান্তি দূর করার মহা ঔষধ। ববি ভাই কফিতে চুমুক দিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন, আর চুকস অস্বাভাবিক রকমের শান্ত ছিল। হঠাৎ চুকস হুট করে কফির কাপটা নামিয়ে রেখে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলল, মেহেদি, তুমি তো অনেক ভয়ের গল্প শোনো, কিন্তু তুমি কি জানো পৃথিবীতে এমন এক বাজার আছে যেখানে মানুষ যায় অভাব মেটাতে, কিন্তু ফিরে আসে এক জীবন্ত লাশ হয়ে। ওর গলার স্বরে এমন এক গাম্ভীর্য ছিল যে মুহূর্তের মধ্যে আমার সমস্ত ক্লান্তি উবে গেল। আমি কিছুটা চমকে ওর দিকে তাকালাম। চুক্সের কণ্ঠস্বর তখন ফিস ফিসে হয়ে এসেছে। সে নিচু স্বরে বলল, স্পিরিট মার্কেট। নামটা শোনা মাত্রই আমার পাশে বসে থাকা ষাটোর্ধ বাপি ভাইয়ের শরীরটা কুঁচকে গেল। নাইজেরিয়ার অনেক গোপন তান্ত্রিক ও কাল্ট সম্পর্কে বাপি ভাইয়ের অনেক জানাশোনা আছে, কিন্তু এই নামটা শুনে ওনার চোখ দুটো মুহূর্তেই ছোট হয়ে এল। উনি অত্যন্ত গম্ভীর গলায় বলে উঠলেন, ও ইয়েস, স্পিরিট মার্কেট, দ্য মার্কেট ওয়্যার লজিক ফেলস অ্যান্ড শ্যাডোস রুল, ডোন্ট গো ডিপ ইন টু ইট জোকস, ইট ইজ আ সাইকোলজিক্যাল ট্র্যাপ। ববি ভাইয়ের এই সতর্ক বার্তা শুনে পার্কিং লটের সেই শান্তকালীন শান্ত পরিবেশটা যেন হঠাৎ ভারী হয়ে উঠল। কিন্তু চোখ থামল না, ও ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ঝুলিয়ে রেখে বলল, গাম্বিয়ার কাসামান্সে জঙ্গলের গহীনে প্রতি 100 বছর পর পর এই বাজার বসে, এটা আমাদের জগতের কোনো জায়গা নয়, এক অন্য মাত্রা, সেখানে টাকা চলে না মেহেদি, সেখানে অন্য কিছু সওদা করতে হয়। পার্কিং লটের নিয়ন আলোর মাঝে চুক্সের সেই ফিসফিসে কথাগুলো আমার কানে যেন এক অচেনা জগতের হাতছানি দিচ্ছিল, যা শুনে এই গরমের ভেতরেও আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা ভৌতিক স্রোত বয়ে গেল। চুক্স যা বলতে শুরু করেছিল তা কোনো সাধারণ কল্পনা নয়, বরং 2000 সালের গাম্বিয়ার এক তান্ত্রিক অন্ধকার ইতিহাসের শুরু। তখন সার্জের সেই সন্ধ্যাটা যেন হঠাৎ করেই আরো ঘন হয়ে এল। আজকের মূল ঘটনা শুরু করার আগে চলুন কিছু অজানা ও রহস্যময় দিক সম্পর্কে জানাই। ও বলতে শুরু করল সেই জায়গাটির কথা যেখানে মানুষ গেলে তারা নিজের ছায়া হারিয়ে ফেলে, গাম্বিয়ার দক্ষিণে কাসামান্স। সেখানে প্রকৃতি কেবল গাছপালা নয়, বরং এক আদিম জীবন্ত সত্তা। সেখানে বাতাস থমকে থাকে। কাসামান্সের গহীনে এমন কিছু এলাকা আছে যাকে স্থানীয়রা বলে পবিত্র অরণ্য। চুলাজন জাতির বিশ্বাস অনুযায়ী এই বনের প্রতিটি প্রাচীন সিল্ক, কটন আর বাউবাব গাছের নিচে বাস করে বাকিন বা শক্তিশালী আত্মারা। উল্লেখ্য, চুকস জাতিগতভাবে চোলা। যাই হোক, বনের ওই অংশে কোনো পাখির ডাক নেই, কোনো বন্যপ্রাণীর শব্দ নেই, সেখানে বাতাস বয় না, বরং তা কোনো এক অদৃশ্য শক্তির চাপে স্থির হয়ে থাকে। আপনি যদি সেই বনের গভীরে পা রাখেন, আপনার মনে হবে আপনি কোনো এক বিশাল জেলখানায় ঢুকে পড়েছেন, যেখানে সময় নিজেই বন্দী হয়ে আছে। চুক্সের বর্ণনায় উঠে এলো এক অদ্ভুত তত্ত্ব। ও বলল, জিনদের ওই জগৎ বা স্পিরিট মার্কেটে সময়ের কোনো ব্যাকরণ নেই। আমাদের জগতের দিন রাত সেখানে অর্থহীন, সেখানে ঘড়ির কাঁটা ঘোরে না। জোলাদের তান্ত্রিকরা বিশ্বাস করেন ওই জগতের একদিন আমাদের জগতের মাসের সমান বা তারও বেশি হতে পারে। আপনি যখন সেই বনের ওই বিশেষ সীমানা পার করবেন, আপনি দেখবেন গাছের পাতা থেকে ঝরতে থাকা বৃষ্টির ফোঁটা মাঝে মাঝেই ঝুলে আছে, কিংবা উড়ন্ত কোনো পোকা বাতাসের বুকে স্থির হয়ে আছে। সেখানে সময় প্রবহমান নয়, সময় সেখানে জমাটবদ্ধ বরফের মতো স্থির। 100 বছর পর পর যখন এই অরণ্যের হৃৎপিণ্ডে সেই স্পিরিট মার্কেট বা খাম্মানি বসে, তখন সেখানে ভিড় জমে শুধু ছায়াদের। সেখানে কোনো কেনা বেচা হয় না পার্থিব অর্থে। চুক্স বলল, মেহেদি, সেখানে মানুষ চায় তার অভাব মেটাতে, কিন্তু বিনিময়ে যা দেয় তা হল তার সবচেয়ে দামি সম্পদ, স্মৃতি। জোলাতান্ত্রিকদের মতে ওই বাজারে তান্ত্রিক আত্মারা যায় সওদা করতে। কেউ হয়তো তার অঢেল ধন সম্পদ চায়, বিনিময়ে সে বিক্রি করে দেয় তার শৈশবের শ্রেষ্ঠ স্মৃতি। কেউ হয়তো চরম তান্ত্রিক শক্তি চায়, তার বিনিময়ে সে সওদা করে তার মায়া, মমতা ইত্যাদি। বাজার দেখতে কোনো সাধারণ হাটের মতো নয়। সেখানে কুয়াশার মতো ধোঁয়াটে অবয়বরা নিঃশব্দে ঘুরে বেড়ায়। সেখানে কোনো শব্দ নেই, শুধু এক ধরনের উচ্চ কম্পন বা হামিং সাউন্ড পাওয়া যায়, যা সাধারণ মানুষের কান সহ্য করতে পারে না। এই অরণ্য আর বাজারকে রক্ষা করে কুম্পো নামক এক রহস্যময় সত্তা। জোলাদের বিশ্বাস কুম্পো হল বনের সেই আত্মা যার শরীর তালপাতায় ঢাকা এবং সে লাটিমের মতো বনবন করে ঘুরতে থাকে। কেউ যদি বিনা অনুমতিতে সেই সীমানায় ঢোকে, কুম্পুর সেই ঘূর্ণি তাকে চিরকালের জন্য সময়ের স্থির জালে বন্দী করে ফেলে। সেই সন্ধ্যায় চুক্স যখন কাসামান্সের জঙ্গলের বর্ণনা দিচ্ছিল, তখন আমার মনে পড়ে গেল আমার শোনা আগের কিছু ঘটনার কথা। সেখানে কুম্পুকে দেখেছিলাম একটা উৎসবের আয়োজন হিসেবে, যা তান্ত্রিকরা কালো জাদুর মাধ্যমে সম্পন্ন করে, যার বর্ণনা আমি আত্মা ফেরানো জাদু মানে ওই এপিসোডে দিয়েছিলাম। কিন্তু চুক্সের কথা শুনে আজ এক নতুন সত্যের মুখোমুখি হলাম। আমি তাকে বললাম, কুম্পু, হ্যাঁ, তুমি একবার আমাকে বলেছিলে সেটা তো তোমাদের ওখানে উৎসবের মতো। চুক্স গম্ভীর স্বরে বলতে লাগল, মেহেদি, তুমি উৎসবে যে কুম্পুকে দেখেছ আর আমি তোমাকে যেটা বলেছিলাম সেটি আসলে একটি ছায়া মাত্র। মানুষ যখন কালো জাদুর মাধ্যমে কুম্পুকে আহ্বান করে, তারা আসলে সেই আদিম সত্তার প্রতি সম্মান জানায়। কিন্তু বাস্তবিক অর্থে কুম্পু কোনো সাধারণ মুখোশধারী নৃত্যশিল্পী নয়, এটি হল কাসামান্সের সেই অরণ্যের গ্র্যান্ডমাস্টার বা প্রধান আধ্যাত্মিক সত্তা। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, তার মানে ওই তালপাতার বিভিন্ন খড়কুটো দিয়ে বানানো কুম্পু যেটা কোনো মানুষ ছাড়া ঘন্টার পর ঘন্টা নাচে, সেটা আসল কুম্পু না? আমার কথা শেষ হবার আগেই চুক্স এক রহস্যময় হাসি দিয়ে আমার দিকে ঝুঁকে পড়ল। সে বলল, কুম্পু হল এমন এক সত্তা যার কোনো শরীর নেই। এটি অরণ্যের পুঞ্জীভূত শক্তি এবং তান্ত্রিক বাতাসের একটি মিশ্রণ। উৎসবে যখন মানুষ কুম্পু তৈরি করে আর সেটা নাচে, তখন সেগুলো আসলে ওই শক্তির একটা রূপক চিত্র। তবে হ্যাঁ, আমি আমার দাদুর কাছে শুনেছি কুম্পু ওই তালপাতা দিয়ে বানানো ঝাড়ুর মতো একটা আকার ধারণ করে, আর কাসামান্সের সেই গভীর জঙ্গলে যেখানে স্পিরিট মার্কেট বসে, সেখানে কুম্পু আবির্ভূত হয় তার আসল রূপে, অর্থাৎ ওই রূপে। আমি অবাক হয়ে শুনছিলাম কুম্পু সম্পর্কে। চুক্স কুম্পু সম্পর্কে আরো বেশ কিছু তথ্য দিল আমাকে, সেগুলো আমি বর্ণনা করছি। সীমানা রক্ষা, কুম্পু হল সেই অদৃশ্য দেয়াল যা মানুষের জগৎ আর জিনদের জগতের মধ্যে পার্থক্য তৈরি করে, অর্থাৎ যারা তান্ত্রিক সাধনা ছাড়া বা অসৎ উদ্দেশ্যে সেই বনে ঢোকে, কুম্পু তার সেই বিখ্যাত ঘূর্ণির মাধ্যমে তাদের হিতাহিত জ্ঞান কেড়ে নেয়। তান্ত্রিক শৃঙ্খলা, স্পিরিট মার্কেটে যারা স্মৃতি বা আত্মা সওদা করতে আসে, তারা যেন কোনো নিয়ম ভঙ্গ না করে সেটি নিশ্চিত করাই কুম্পুর কাজ। এটি সেই বাজারের অঘোষিত ল অ্যান্ড অর্ডার। বিচারের ক্ষমতা, কুম্পু কেবল পাহারাদার নয়, সে একজন বিচারকও। কোনো তান্ত্রিক যদি তার শক্তির অপব্যবহার করে এবং জিনদের জগতে ক্ষতি করতে চায়, তবে কুম্পুর সেই তালপাতার আবরণের নিচে সে চিরকালের জন্য হারিয়ে যায়। যাই হোক, সার্জের সন্ধ্যাটা ততক্ষণে অন্ধকার হয়ে গেছে, কিন্তু ওর কথাগুলো আমাকে যেন টেনে নিয়ে গেল 2000 সালের গাম্বিয়ার এক প্রত্যন্ত গ্রামে। এবার আপনি ঘন্টা বাজিয়ে দিতে পারেন, আমি ঘটনার মূল পর্বে প্রবেশ করছি। ঘটনাটি শুরু হয়েছিল অদ্ভুতভাবে। গ্রামের পরিচিত মহিলাতান্ত্রিক কবিরাজ সাফি, যিনি তার একমাত্র সন্তান বাকাউকে নিয়ে থাকতেন, তিনি হঠাৎ এক সকালে বদলে গেলেন। প্রতিবেশীরা চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখল এক বিভৎস দৃশ্য। সাফি তার নিজের 8-9 বছরের সন্তানকে ঘরের ভেতরে বেঁধে একটি ভারী কাঠের টুকরো দিয়ে বেধড়ক পেটাচ্ছেন। বাকাউয়ের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল, কিন্তু সাফির মুখে কোনো বিকার নেই। ওর চোখ দুটো ছিল বরফের মতো শক্ত আর শীতল। প্রতিবেশীরা যখন তাকে থামাতে গেল, সাফি গর্জে উঠে বলল, ছাড়ো আমাকে, এই অপদেবতাটাকে আজ আমি শেষ করে দেব, এটা আমার সন্তান না, এক জঘন্য বেড়াল। ততক্ষণে সাফি বাকাউয়ের শরীরের বেশ কিছু হাড় ভেঙে গুড়িয়ে দিয়েছেন। সাফির মতো একজন মা, যিনি বাকাউয়ের জন্য একসময় প্রাণ দিতে পারতেন, তার এই আকস্মিক পরিবর্তন গ্রামবাসীর কাছে ছিল অকল্পনীয়। সাফির এমন অমানবিক আচরণ মুহূর্তের ভেতর দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো গ্রামবাসীর মধ্যে। কিছুক্ষণের মধ্যেই গ্রামের বড় গাছের নিচে উঁচু কাঠের মাচা বা বান্তাবাতে বিচার সভা বসল। গ্রামের প্রধান আলকালো বা মোড়ল গম্ভীর মুখে বসে আছেন। চারপাশে উত্তেজিত গ্রামবাসী চিৎকার করছে, সাফি ডাইনি হয়ে গেছে, ওকে জীবিত পুড়িয়ে মারো, ও নিজের রক্ত চুষে খেয়েছে। একটা বিষয় বলে রাখা ভালো, স্থানীয় প্রচলিত আইন অনুযায়ী ডাইনি বা পিশাচ সাব্যস্ত হলে তাকে জনসম্মুখে পুড়িয়ে মারার প্রথা তখন অনেক আদিম এলাকায় কার্যকর ছিল। বিশেষ করে আমাদের জোলা জনগোষ্ঠীর ভেতরে এটা বিদ্যমান। গ্রামের মোড়ল হল স্থানীয় সরকার। যাই হোক, সাফিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার চুলগুলো এলোমেলো, সারা গায়ে ধুলোবালি, কিন্তু তবুও তার চোখে কোনো ভয় নেই। ও বারবার একটা কথাই বলছে, আমার কোনো সন্তান নেই, এই পঙ্গু আবর্জনাটাকে আমি চিনি না। ঠিক তখনই ভিড় ঠেলে সামনে এসে দাঁড়ালেন আমার পাগলার দাদু এবং তার ছায়া সঙ্গী লালা দাদু। জোলা জনপদের এই তান্ত্রিক জুটিকে এলাকার সবাই এক নামে চেনে এবং শ্রদ্ধা করে। বাগলা দাদুর পরনে আফ্রিকান ঐতিহ্যবাহী ঢিলেঠালা তান্ত্রিক জোব্বা, গলায় সাত স্তরের রক্ষা কবচ আর চোখে এক গভীর পর্যবেক্ষণের দৃষ্টি। বাগলা দাদু সাফির সামনে গিয়ে দাঁড়ালেন। সাফি উন্মাদের মতো হাসল, কিন্তু বাগলার দাদু যখন তার চোখের দিকে তীক্ষ্ণভাবে তাকালেন, সাফি মুহূর্তের জন্য কুঁকড়ে গেল। বাগলা দাদু লক্ষ্য করলেন সাফির মনির ভেতর কোনো প্রতিবিম্ব নেই। সাধারণত মানুষের চোখের দিকে তাকালে নিজের ছায়া দেখা যায়, কিন্তু সাফির চোখ ছিল এক গভীর অন্ধকার গহ্বরের মতো। বাগলার দাদু আলকালোর দিকে ফিরে বললেন, সম্মানিত আলকালো, সাফি যা করেছে তা অমানবিক, কিন্তু আপনারা যাকে ডাইনি ভাবছেন সে আসলে এক জীবন্ত পঙ্গু আত্মা। সাফির শরীরটা এখানে আছে, কিন্তু ওর ভেতরে সাফি নেই। আলকালো ভ্রু কুঁচকে বললেন, বাগলার, তুমি কি বলতে চাও? ও নিজের সন্তানের হাড় ভেঙেছে, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? বাগলার দাদু শান্তস্বরে বললেন, আমাকে শুধু ২৪ ঘন্টা সময় দিন, আমি ওর ভেতরের সেই হারিয়ে যাওয়া সাফিকে খুঁজে বের করতে চাই। যদি আমি ব্যর্থ হই, আপনারা আপনাদের প্রচলিত সাজা কার্যকর করবেন, কিন্তু এক নিরাপরাধ মায়ের আত্মাকে পুড়িয়ে মারার পাপ যেন এই গ্রামকে স্পর্শ না করে। বাগলা দাদুর ব্যক্তিত্ব এবং সম্মানের কারণে আলকালো কিছুটা দ্বিধায় পড়লেন। তাছাড়া বাগলার দাদু হলেন আলকালোর ঘনিষ্ঠ বন্ধু। অবশেষে তিনি ঘোষণা করলেন, বিচার স্থগিত রাখা হল, কিন্তু সাফির সন্তানের অবস্থা আশঙ্কাজনক, তার চিকিৎসার প্রয়োজন। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সাফি নির্দোষ প্রমাণিত না হয়, কোনো অলৌকিক কিছু না ঘটে, তবে আগুনের শিখাই হবে সাফির শেষ পরিণতি। এই বলে মোড়ল বিচার সভা ভেঙে চলে গেলেন। বাগলা দাদু মোড়লের কাছ থেকে ২৪ ঘন্টা সময় আদায় করে নিলেন এবং লালা দাদুর দিকে ফিরলেন। ওনার চোখে মুখে তখন রাজ্যের দুশ্চিন্তা, কিন্তু কণ্ঠে অটল দৃঢ়তা। তিনি গভীর স্বরে বললেন, লালা, সময় নষ্ট করে লাভ নেই, তুই দ্রুত তৈরি হয়ে চলে আয় সাফির বাড়িতে, ওই নিষ্পাপ বাচ্চাটার প্রাপ্ত চিকিৎসা আগে প্রয়োজন। ওর হাড়ের যে অবস্থা করে ছেড়েছে, দেরি করলে ছেলেটা সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাবে। লালা দাদু আর এক মুহূর্ত দেরি করলেন না, লম্বা লম্বা পা ফেলে তিনি নিজের বাড়ির দিকে রওনা হলেন। গাম্বিয়ার উপকূলীয় অঞ্চলে একটা কথা প্রচলিত আছে, বাগলার দাদু যদি আত্মার হদিস জানেন, তবে লালা দাদু জানেন শরীরের প্রতিটি শিরার ভাষা। লালা দাদুর হাত দুটি কোন সাধারণ মানুষের হাত নয়, বরং ওই অঞ্চলের মানুষ বিশ্বাস করে ওনার আঙুলের ডগায় বাস করে অরণ্যের কোনো এক প্রাচীন নিরাময় শক্তি। হাড় জোড়া দেওয়ার কাজে লালা দাদুর খ্যাতি বাউবাব গাছের শিকড়ের মতোই গভীর আর বিস্তৃত। বনের দুর্লভ শিকড় বাঁকড়, লতা পাতা আরও বিভিন্ন উপকরণের সাথে মন্ত্রপুত তান্ত্রিক তেল আর নিজের তান্ত্রিক শক্তির সংমিশ্রণে তিনি এমন সব অসাধ্য সাধন করেছেন যা আধুনিক বিজ্ঞানের কাছেও এক বিস্ময়। এই বিশেষ বিদ্যায় তিনি এমনকি বাগলা দাদুর চেয়েও কয়েকগুণ বেশি অভিজ্ঞ এবং পারদর্শী। লালা দাদু যখন সাফির বাড়ির আঙিনায় এসে পৌঁছালেন, ওনার কাঁধে ঝুলছে সেই পুরনো চামড়ার ঝোলা। ওই ঝোলার ভেতরেই আছে হাড় জোড়া দেওয়ার সেই গোপন তান্ত্রিক উপকরণ। বাড়ির ভেতরে ঢুকতেই বাঁকাও এই যন্ত্রণা কাতর গোঙানি ওনার কানে এল। লালা দাদু কোনো কথা না বলে নিজের হাতের তালু ঘষতে শুরু করলেন। অদ্ভুত ব্যাপার হল, ঘর্ষণের ফলে ওনার হাত থেকে এক ধরনের হালকা ধোঁয়া আর তপ্ত তাপ বের হতে লাগল। বাগলা দাদু পাশে এসে দাঁড়ালেন। তিনি জানেন যতক্ষণ লালা বাঁকাওয়ের পাশে আছে, ততক্ষণ শরীর নিয়ে কোনো ভাবনা নেই। এখন ওনার কাজ হল সাফির সেই হারিয়ে যাওয়া সত্তাকে খুঁজে বের করা। লালাদু শান্ত চোখে বাকাওকে একবার দেখে নিলেন, তারপর উবু হয়ে বসে নিজের কাঁধের ঝোলা থেকে একটি ছোট মাটির পাত্র বের করলেন। পাত্রের ভেতরে ঘন কালচে এক ধরনের তেল, যার উৎকট গন্ধে ঘরটা ভরে গেছে। চুক্স কফিতে শেষ চুমুক দিয়ে বলতে লাগল, মেহেদি, আমাদের জোলা সম্প্রদায়ের হাড় জোড়া লাগানোর সেই প্রাচীন পদ্ধতিটি সাধারণ কোনো কবিরাজি নয়। লালাদাদু প্রথমে বাকাওয়ের শরীরের ভাঙা জায়গাগুলোতে মন্ত্রপুত সেই তেল মালিশ করতে শুরু করলেন। সেই তেলটা তৈরি হয় বাওবাব গাছের নির্যাস আর এক বিশেষ ধরনের আফ্রিকান লতা দিয়ে, যাকে স্থানীয়রা বলে হাড় জোড়া লতা। চুক্স আবার ঘটনায় ফেরত গেলেন। লালাদাদু মন্ত্র পড়তে পড়তে বাকাওয়ের শরীরের ওপর হাত বোলাচ্ছিলেন। অদ্ভুত ব্যাপার হল, লালাদাদুর হাত যতবার ভাঙা হাড়ের ওপর পড়ছিল, ঘর ভর্তি সেই নিস্তব্ধতার মাঝে পরিষ্কার মর্মর শব্দ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল চামড়ার নিচে অদৃশ্য কোন কারিগর হাড়গুলোকে টেনে টেনে আগের জায়গায় বসিয়ে দিচ্ছে। বাকাও যন্ত্রণায় ছটফট করার কথা ছিল, কিন্তু সে এক গভীর ঘুমে আচ্ছন্ন। লালাদাদুর তান্ত্রিক সম্মোহনে সে যন্ত্রণার ওপারে চলে গেছে। এরপর লালাদাদু ঝোলা থেকে বের করলেন কিছু পাতলা কাঠের কাঠি এবং এক ধরনের বিশেষ আঁশযুক্ত লতা। তিনি অত্যন্ত দক্ষ হাতে বাকাওয়ের হাত ও পায়ের হাড়গুলোকে সোজা করে সেই কাঠি দিয়ে বেঁধে দিলেন। একে বলে আফ্রিকান স্প্লিন্টিং। তবে লালাদাদুর বিশেষত্ব ছিল অন্য জায়গায়। তিনি একটি ছোট পাত্রে সামান্য আগুন জ্বালিয়ে তাতে কিছু শুকনো গুঁড়ো মশলা ছিটিয়ে দিলেন। ঘরটা মুহূর্তেই একটা নীলচে ধোঁয়ায় ভরে গেল। বাগলার দাদু এতক্ষণে একপাশে পাথরের মূর্তির মতো বসে সব দেখছিলেন। হঠাৎ তিনি বলে উঠলেন, লালা, বাকাওয়ের শরীরের হার তুই জোড়া লাগিয়ে দিবি জানি, কিন্তু ওর ভেতরের ভয়টাকে কাটাবে? সাফি যখন ওকে মারছিল, বাকাও শুধু ব্যথা পায়নি, ওর মায়ের চোখের ভেতর এক বিশাল শূন্যতা দেখেছে। সেই শূন্যতা ওকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। লালাদাদু কাজ থামিয়ে বাগলার দাদুর দিকে তাকালেন। ওনার কপালে ঘাম। তিনি বললেন, হ্যাঁ বাগলার, সাফির ভেতরে কিছু একটা আছে, না হলে কেউ নিজের সন্তানকে এভাবে পেটাতে পারে? বাগলাদাদু উঠে দাঁড়ালেন। রহস্যের জ্বর যে কতটা গভীরে সেটা তিনি টের পাচ্ছেন। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, লালা, আজ সন্ধ্যায় আমাকে আসনে বসতে হবে। আগামীকাল সকালের ভেতর যদি মোরলকে পেছনের রহস্যটা বলতে না পারি, তবে সাফিকে আর বাঁচানো যাবে না। গ্রামবাসী ওকে পুড়িয়ে মারবে, আর ছেলেটা এতিম হয়ে যাবে। এখন আসল রহস্যটা বলি। সাফি কিন্তু কোনো অ্যাবিউসিভ মা ছিলেন না। এই ধ্বংসলীলা শুরু হয়েছিল ঠিক তিন দিন আগে। তিন দিন আগে এক সকালে সাফি ঘুম থেকে উঠে বাকাওকে দেখে চমকে ওঠে। ও নিজের ছেলেকে চিনতে পারছিল না। ওর মনে হচ্ছিল বাকাও কোনো চোর যে তার ঘরে চুরি করতে ঢুকেছে। ও বাকাওকে ঘর থেকে তাড়িয়ে দেয়। ছেলেটা প্রথমে অনেক চেষ্টা করে তার মায়ের সাথে কথা বলার জন্য। সে বারবার ব্যর্থ হয়ে অবশেষে তার প্রতিবেশীদের জানালে তারা ভেবেছিল মা হয়তো রেগে গিয়ে এমন করছে। কিন্তু এই তিন দিন সাফি এক মুহূর্তের জন্য বাকাওকে নিজের সন্তান বলে স্বীকার করেনি। এই তিন দিনে মা সাফি তার সন্তানকে একটা আপদ মনে করে কি কি করেছিল সেই অংশটুকু আমি এড়িয়ে যাচ্ছি, কিন্তু বাকাও কোথায় যাবে? সে তার মায়ের আশেপাশে ঘুরতে থাকে। মা সাফি যখন ছেলেটাকে তাড়াতে ব্যর্থ হয়, তখন মনে প্রচণ্ড আক্রোশ জন্মায়, আর সেই আক্রোশ থেকেই সে বাকাওকে পঙ্গু করে দিয়েছে। আসলে সাফির সাথে কি হয়েছিল সেটা এখন জানতে পারব। যাই হোক, সেদিন সন্ধ্যায় বাগলাদাদুর কবিরাজি আর তান্ত্রিক সাধনার সেই কুড়ে ঘরটি এক অদ্ভুত গাম্ভীর্যে থমথমে হয়ে উঠেছিল। ঘরের চারিদিকে জ্বলছিল ধূপ, আর যার নীলচে ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে সাপের মতো ছাদের দিকে ফনা তুলছিল। লণ্ঠনের ম্লান আলোয় দুই বন্ধুর ছায়া ঘরের দেয়ালে মূর্তির মতো কাঁপছিল। বাকাওয়ের শরীরের হাড় লালাদাদু তান্ত্রিক ক্ষমতায় জোড়া লাগিয়ে দিলেও সাফির ভেতরে যে অন্ধকার বাসা বেঁধেছে তার রহস্য উন্মোচন করা তখন সময়ের দাবি। বাগলাদাদু দীর্ঘক্ষণ গভীর ধ্যানে মগ্ন থেকে আহ্বান করলেন ওনার অনুগত সংবাদবাহক মুখবির জিনকে। তবে তার আগে একটা তথ্য জানাই, যারা এই বিষয়টি প্রথমবার শুনছেন তাদের জানিয়ে রাখি, অতি প্রাকৃত জগতে এক বিশেষ শ্রেণীর জিন থাকে যাদের কাজই হল সংবাদ সংগ্রহ করা। যাই হোক, ঘটনায় ফেরা যাক। দাদুর আহ্বানে সাড়া দিয়ে মুকবির জিন অদৃশ্য জগৎ থেকে ঘরের কোণে ধোঁয়ার আড়াল থেকে আবির্ভূত হলেন। বাগলার দাদু গম্ভীর স্বরে তাকে নির্দেশ দিলেন, সাফিরি জীবনের এই আকস্মিক পরিবর্তনের মূল কারণ খুঁজে বের করতে। দাদুর নির্দেশ পাওয়া মাত্র মুকবির এক দমকা বাতাসের মতো মিলিয়ে গেল সাফির অতীতের সন্ধানে। সময় যেন কাটতেই চাচ্ছিল না। লালা দাদু রুদ্ধশ্বাসে তাকিয়ে আছেন বাগলার দাদুর দিকে। বেশ কিছুক্ষণ পর ঘরের কোণে এক হিমশীতল হাওয়া খেলে গেল। মুকবির জিন ফিরে এলো, কিন্তু তার কণ্ঠে ছিল এক চরম হতাশা। সে নত মস্তকে কাঁপানো স্বরে বলল, বাগলার, আমি আমার সব শক্তি ব্যয় করেছি, গাম্বিয়ার আনাচে কানাচে খুঁজেছি, বাতাসের কানে কান পেতেছি, কিন্তু সাফির কৃতকর্মের কোনো চিহ্ন দৃশ্যমান জগতে নেই। আমার মনে হচ্ছে ওর আসল সত্তা এই চেনা জগতের সীমানা ছাড়িয়ে এমন কোথাও চলে গেছে যেখানে আমার প্রবেশের সাধ্য নেই। মুকবিরের এই ব্যর্থতা দাদুদের মনে দুশ্চিন্তার কালো মেঘ নামিয়ে আনে। যদি মুকবিরও কোনো সন্ধান না পায়, তবে বুঝতে হবে সাফি এমন কোন গোলক ধাঁধায় পা রেখেছে যেখানে সাধারণ শক্তির প্রবেশাধিকার নেই। বাগলা দাদু এবার স্থির করলেন, আজ আর সাধারণ শক্তিতে কাজ হবে না। তিনি সিদ্ধান্ত নিলেন, এমন একজনকে ডাকবেন যাকে বিশেষ কোনো সংকট ছাড়া স্মরণ করা যায় না। তিনি এক অতি প্রাচীন এবং পরম জ্ঞানী বুজুর্গ জিন। বিশেষ মন্ত্রপুত ধূপ আর কিছু তান্ত্রিক আচারের পর ঘরটা এক অলৌকিক শীতলতায় ছেয়ে গেল। মনে হল সময় যেন স্থির হয়ে গেছে। এরপর ঘর জুড়ে প্রতিধ্বনিত হল এক ভারী গম্ভীর কণ্ঠস্বর। বুজুর্গ জিন আবির্ভূত হলেন, পুরো বিষয়টা শান্তভাবে শুনলেন। কিছুক্ষণ নীরব থেকে তিনি এক হাহাকার ভরা স্বরে বললেন, শোনো বাগলার, মুকবির কেন কোনো খবর দিতে পারেনি তা আমি বুঝতে পারছি। সাফি কোনো অভিজ্ঞ তান্ত্রিক ছিল না, তন্ত্রবিদ্যায় সে ছিল নেহাতি কাঁচা। অভাবের তাড়নায় হোক বা কোনো গোপন লালসায় সে এক ভয়ঙ্কর ঝুঁকি নিয়ে ফেলেছিল। সে তার সোল বা তান্ত্রিক আত্মাকে শরীর থেকে আলাদা করে সেই কাসামান্সের জঙ্গলে নিয়ে গিয়েছিল সওদা করতে। বুজুর্গ জিন একটু থামলেন, যেন পরিস্থিতিটা আরো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এরপর তিনি যোগ করলেন, সাফি সেখানে গিয়েছিল সওদা করতে ঠিকই, কিন্তু নিজের কক্ষে শুয়ে সে যখন তার আত্মাকে চালনা করেছিল, তখন সে তার উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়। সে জানত না যে ওই নিষিদ্ধ স্পিরিট মার্কেট তার জন্য কি পরিণতি রেখেছে। ওই বাজারে যেই গেছে, সেই লোভ আর মায়ার এক গোলক ধাঁধায় পড়েছে। সাফি নিজের অজান্তেই তার সবচাইতে দামি সম্পদ, তার সন্তানের স্মৃতি বিক্রি করে দিয়ে এসেছে। আর এই কারণেই সে আজ বাকাউকে নিজের সন্তান বলে চিনতে পারছে না। বুজুর্গ জিন কিছুক্ষণ থামলেন, তারপর তিনি আরো যোগ করলেন, শোনো বাগলার, জেনেরা কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া বিদেহী আত্মাকে তাড়া করতে পারে না। আর খাম্মানি এমন এক জায়গা যেখানে শুধু মানুষের আত্মা আর নির্দিষ্ট কিছু বিশেষ ক্ষমতার সত্তা প্রবেশ করতে পারে। সেখানে কি লেনদেন হয়েছে সেটা বোঝার ক্ষমতা সাধারণ মুকবিরের নেই। সেই জন্য তোমার মুকবির তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে। সাফির মাতৃত্বের স্মৃতি এখন সেই বাজারের এক অশুভ সওদাগরের কাছে বন্দী। সে তার আত্মা নিয়ে ফিরে এলেও প্রাণীর সেই অমূল্য অংশটুকু ওখানেই ফেলে এসেছে। সবকিছু বলার পর বুজুর্গ জিন দাদুদের কিছু পরামর্শ দিয়ে অদৃশ্য হয়ে যান। কি সেই পরামর্শ সেটা পরে বলছি। যাই হোক, রহস্যের জট যখন খুলল তখন রাত আরো গভীর হয়েছে, হাতে সময় মাত্র কয়েক ঘন্টা। আগামীকাল সকালে যদি মোরলের বিচার সভার আগে সাফির সেই বিক্রি করে দেয়া স্মৃতি ফিরিয়ে আনা না যায়, তবে এক নিরপরাধ মায়ের করুণ মৃত্যু কেউ আটকাতে পারবে না। সেই রাতের পরে গাম্বিয়ার সকালটি ছিল অসহ্য তপ্ত আর গুমোট। গ্রামের প্রকাণ্ড সিল্ক কটন গাছের নিচে বসেছে বিচার সভা। চারিদিকে ক্ষিপ্ত জনতা, তাদের হাতে লাঠি, চোখে জ্বলন্ত ক্রোধ। সাফিকে যখন দড়ি দিয়ে বেঁধে মাঝখানে আনা হল, তখন ওর চুল ধুলোয় লুটুপুটি খাচ্ছে, কিন্তু ওর চোখ দিয়ে কোনো জল বের হচ্ছে না। ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে, যেন কোনো এক অচেনা জগতের হাতছানি দেখছে সে। ভিড়ের ভেতর থেকে উন্মত্ত জনতার চিৎকার,
পুড়িয়ে মারো।
হালকালো তার হাতের ভারী লাঠিটি সজোরে কাঠের মাচায় রাখলেন, গর্জে উঠলেন,
শান্ত হও, ইনসাফ হবে, তবে তা হবে নিয়ম মেনে।
ঠিক তখনই ভিড় ঠেলে ধীর পায়ে এগিয়ে এলেন বাগলার দাদু। তার পরনে ঢিলে ঢেলা আফ্রিকান তান্ত্রিকের জোব্বা এক অদ্ভুত আভিজাত্য ছড়িয়ে দিচ্ছিল। তার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে লালা দাদু। লালাদাদুর তীক্ষ্ণ পর্যবেক্ষণী দৃষ্টি ভিড়ের প্রতিটি মানুষের নাড়ির স্পন্দন যেন মাপছে। বাগলাদাদু আলকালোর দিকে ফিরে তাকালেন, তার কণ্ঠস্বর পুরো চত্বরকে নিস্তব্ধ করে দিল। বাগলাদাদু বললেন,
বন্ধু আলকালো, এই যে আগুনের শিখা জ্বালানোর জন্য সবাই উন্মত্ত, এই আগুন আজ শুধু সাফিকে পোড়াবে না, এই আগুন আমাদের আদিম বিশ্বাসের মর্যাদা আর ইনসাফকেও ছাই করে দেবে। চোখ মেলে তাকিয়ে দেখো, সাফি যা করেছে তা অমানবিক ঠিকই, কিন্তু সেই কাজটা কি সাফি করেছে?
আলকালো ভ্রু কুঁচকে বলল, বাগলার কি বলতে চাও? সারা গ্রাম দেখেছে নিজের কোলের সন্তানকে ও কিভাবে পঙ্গু করেছে, ওর ঘর থেকে আর্তনাদ এসেছে,
ও যে একটা ডাইনি,
এর চাইতে বড় আর কি প্রমাণ চাও? বাগলাদাদু বললেন, ডাইনি আর আক্রান্ত হওয়ার মধ্যে পার্থক্য আছে আলকালো। আমি সাফির চোখের মনির ভেতর কোনো পিশাচ নয়, বরং এক বিশাল কৃষ্ণ গহ্বর দেখতে পাচ্ছি। সেখানে প্রাণ নেই, মায়া নেই, এমনকি ওর মাতৃত্বের স্মৃতিটুকুও নেই। ও এক জীবন্ত লাশ মাত্র। ওর মাতৃত্বের স্মৃতি আজ এখানে নেই বন্ধু, সেটা বন্দী হয়েছে কাসামান্সের সেই খাম্বানি বা স্পিরিট মার্কেটে। স্পিরিট মার্কেটের নাম শোনা মাত্র পুরো ভিড় হঠাৎ ফিসফিসানি শুরু করল। আলকালো নিজেও কিছুটা সিঁটিয়ে গেলেন। তিনি জানতেন ওই নিষিদ্ধ জগতের কথা শোনা মাত্রই আত্মার শিঁড় তারা দিয়ে হিমস্রোত বয়ে যায়। আলকালো বললেন,
তার মানে তুমি বলতে চাও সাফি সহতা করেছে? কিন্তু কেন, কিসের জন্য তার এত বড় ত্যাগ?
আলকালো, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমার সময় প্রয়োজন। আমি সাফির ভেতরে সেই মাটাকে আবার ফিরিয়ে আনতে চাই। সাফির চোখ আজ আয়নার মতো শূন্য, কারণ ওর ভেতরের আসল মানুষটি ওই মায়া বাজারে তার মাতৃত্ব বিক্রি করে এসেছে। আলকালো, আমাকে শুধু চারটা দিন সময় দাও, এই চার দিন সাফি আমার জিম্মায় থাকবে।
চার দিন? বাগলার, তুমি জানো জনতা কতটা ক্ষিপ্ত, বাকাওয়ের হাড়গোড় ভেঙে গুড়িয়ে দিয়েছে, ওরা কি চার দিন অপেক্ষা করবে?
ওদের হয়ে আমি গ্যারেন্টি দিচ্ছি, যদি আজ ভুল বিচার করো তবে আমাদের বিবেক আমাদের কোনোদিন ক্ষমা করবে না। চৈত্র মাসের খরায় যেমন মাটি ফেটে চৌচির হয়, সাফির মাতৃত্ব আজ তেমনই ফেটে গেছে। আলকালো, আমি সেই ফাটলে শান্তির জল ঢালতে চাই চার দিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, চার দিনের মধ্যে যদি আমি সাফির আত্মা এবং স্মৃতি উদ্ধার করে আনতে না পারি, তবে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই মশালের আগুনে ঘি ঢালব। লালাদাদু এতক্ষণ চুপ ছিলেন, এবার তিনি এগিয়ে এসে আলকালোর দিকে তাকিয়ে বললেন,
আলকালো, শরীর সারাতে সময় লাগে আর আত্মা সারাতে লাগে মরণ জয় সংকল্প। চার দিন বড় কম সময়, তবুও আমরা তা গ্রহণ করলাম। বাকাওকে আমি যমরাজের দুয়ার থেকে ফিরিয়ে আনছি, আর বাগলার ওর মাতাকে ফিরিয়ে আনবে।
বাগলার দাদুর ব্যক্তিত্ব আর লালাদাদুর অটল প্রতিশ্রুতির সামনে আলকালো মাথা নত করলেন। তিনি হাত উঁচিয়ে জনতার উদ্দেশ্যে ঘোষণা করলেন,
আগামী চার দিন কোনো আগুন জ্বলবে না। এই চার দিন সাফির ভাগ্য, বাগলার আর লালার হাতে অর্পিত হল। যদি তারা ব্যর্থ হয় তবে এই মাটির নিচ থেকেই সাফির সমাধি রচিত হবে।
গ্রামের সেই উত্তপ্ত বিচার সভা থেকে সাফি আর বাঁকাওকে যখন বাগলার দাদুর কুঁড়ে ঘরে নিয়ে আসা হল, তখন আকাশের বুক চিরে শেষ বিকেলের রক্তিম আভা ফিকে হয়ে আসছে। চারদিকে এক থমথমে নিস্তব্ধতা। দাদুর বাড়ির সীমানায় পা রাখতেই বাতাসের গন্ধ বদলে গেল। সেখানে বাতাসে মিশে আছে পোড়া ধূপ, শুকনো ঔষধি গাছের এক আদিম সুবাস। বাগলা দাদুর স্ত্রী, যাকে পুরো জনপদ বড় আম্মা বলে এক নামে চেনে, তিনি শুধু দাদুর জীবন সঙ্গিনী নন, বরং দাদুর অনেক আধ্যাত্মিক সাধনার নীরব সাক্ষী। সাফির সেই শূন্য চোখের দৃষ্টি আর পাথরের মতো শক্ত শরীর দেখে বড় আম্মা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন সাফির ভেতরে এখন যে অন্ধকার, তাকে রুখতে হলে কেবল মমতা নয়, প্রয়োজন এক দুর্ভেদ্য প্রাচীর। তিনি উঠোনের এক কোণে রাখা পাথরের হামান দিস্তায় পিষতে শুরু করলেন বিরল ব্লু ক্রিপার বা নীললতা। জলাতান্ত্রিকদের বিশ্বাস অনুযায়ী এই লতা কেবল গভীর জলাশয়ের ধারে ফোটে এবং অশুভ শক্তির বিনাশ ও হারানো স্মৃতি ফেরাতে অদ্বিতীয়। বড়াম্মা নীলচে সেই ঘন প্রলেপটি সাফির কপালে লেপে দিলেন। অদ্ভুত ব্যাপার হল, সেই প্রলেপ স্পর্শ করা মাত্রই সাফির শরীর থরথর করে কেঁপে উঠল এবং তার তপ্ত কপাল মুহূর্তেই বরফের মতো শীতল হয়ে গেল। বড় আম্মা নিচু স্বরে এক প্রাচীন রক্ষামন্ত্র উচ্চারণ করে বললেন, যতক্ষণ এই নীল চিহ্ন তোমার কপালে থাকবে, খাম্বানির কোনো ছায়া সওদাগর নাগাল পাবে না। এটি ছিল এক অদৃশ্য তান্ত্রিক শিল্ড যা সাফির শরীরকে পৃথিবীর সাথে গেঁথে রাখল। ওদিকে পাশের ঝুপড়ি ঘরে তখন চলছে এক ভিন্ন লড়াই। লণ্ঠনের ম্লান আলোয় লালাদাদু হাঁটু গেড়ে বসেছেন ছোট্ট বাঁকাওয়ের পাশে। দ্বিতীয় দফা তান্ত্রিক চিকিৎসা চলছে। ছেলেটার হাড়গুলো যেভাবে সাফি ভেঙেছে তা দেখে যে কারো কলিজা কেঁপে উঠবে, কিন্তু লালাদাদুর চোখে তখন কেবল ধ্যানের একাগ্রতা। তিনি তার ঝোলা থেকে বের করলেন সেই বিশেষ বাওবাব তেল। আফ্রিকার এই বিশাল গাছকে বলা হয় জীবনের বৃক্ষ। সেই গাছের নির্যাস আর তান্ত্রিক লতা দিয়ে তৈরি এই তেলের গন্ধ এতটাই কড়া যে ঘর ভর্তি নীলচে ধোঁয়াও যেন হার মেনে যাচ্ছিল। লালাদাদু নিজের দুহাতে তালু ঘষতে শুরু করলেন। ঘর্ষণের শব্দে মনে হচ্ছিল কোন চাকা ঘুরছে। হঠাৎ দাদুর হাত থেকে এক ধরনের তপ্ত তাপ বের হতে লাগল। তিনি সেই গরম হাত বাকাওয়ের ভাঙা পায়ের ওপর রাখতেই ঘর ভর্তি সেই নিস্তব্ধতার মাঝে পরিষ্কার শোনা গেল মর্মর শব্দ, যেন অদৃশ্য কোনো ছিনি হাতুড়ি দিয়ে কেউ ভাঙা হাড়গুলোকে জোড়া লাগিয়ে দিচ্ছে। বাঁকাও গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার কপালে জমে ওঠা ঘাম বলে দিচ্ছিল ভেতরে এক মহাযুদ্ধ চলছে। লালাদাদু খুব সন্তর্পণে পাতলা কাঠের কাঠি আর আঁশযুক্ত লতা দিয়ে এক অদ্ভুত তান্ত্রিক ব্যান্ডেজ তৈরি করলেন। দাদুর আঙুলের প্রতিটি ছোঁয়ায় যেন বনের হাজার বছরের আরোগ্য শক্তি বাঁকাওয়ের শরীরে প্রবেশ করছিল। বড় আম্মা আর লালাদাদুর প্রচেষ্টায় সাফিয়ার বাঁকাও তখন সুরক্ষার বলয়ে। বড় আম্মার নীল লতার প্রলেপ আর লালাদাদুর হাড় জোড়া তেলের জাদুতে ঘরটা এক অদ্ভুত কুমোট শান্তিতে ভরে গেছে। কিন্তু বাইরের সেই উত্তপ্ত জনতার ক্রোধ থামাতে হলে এই সমস্যার একটি চিরস্থায়ী সমাধান করা অত্যন্ত জরুরি। সেদিন সন্ধ্যায় বাগলার দাদু তার ঘর থেকে বের করে আনলেন বাগলার দাদুর ঐতিহ্যের প্রতীক আফ্রিকান কাঠের খোদাই করা হুক্কাটি। এটি কোনো সাধারণ হুক্কা নয়, এটি দাদুর বংশ পরম্পরায় চলে আসা এক আধ্যাত্মিক সম্পদ। দাদু কলকিতে এক বিশেষ ধরনের তামাকের মিশ্রণ নিলেন। লালাদাদু যখন হুক্কায় টান দিলেন তখন নলের ভেতর থেকে এক গভীর গুড়গুড় শব্দ বেরিয়ে আসল, অনেকটা ঘুমন্ত বন্য পশুর নাক ডাকার মতো। হুক্কার ধোঁয়া যখন দাদুর চারপাশ ঘিরে ফেলল তখন লণ্ঠনের আলোয় তার মুখটা এক অশুভ অথচ গম্ভীর মায়ার মতো দেখাচ্ছিল। লালাদাদু হুক্কার নলটা বাগলার দাদুর দিকে এগিয়ে দিলেন।
বাগলার দাদু হুক্কায় একটা লম্বা টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে লালা দাদুর দিকে তাকালেন। তার চোখ দুটো তখন ম্লান আলোয় জলজল করছে। বাগলা দাদু বললেন,
বুজুর্গ জিন ঠিকই বলেছিল লালা, ওই স্থির সময়ের স্পিরিট মার্কেট বা খাম্বানিতে এখনো প্রবেশ করার সময় আছে। ওদের জগতের এক মুহূর্ত আমাদের জগতের এক মাসের সমান। সাফি তার মাতৃত্ব ওখানে সওদা করে এসেছে তিন দিন আগে, কিন্তু খাম্বানির হিসেবে সওদাগরের হাতের তালু থেকে সেই স্মৃতির উত্তাপ এখনো কমেনি। লালা দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর গম্ভীর গলায় বললেন, কিন্তু বাগলার, কুম্পকে ফাঁকি দেওয়া কোনো সহজ কাজ নয়, তাছাড়া তার অনুমতি ছাড়া প্রবেশ করাও যাবে না। কুম্প শুধু বনের পাহারাদার নয়, সে হল জিনেদের জগতের অঘোষিত ল অ্যান্ড অর্ডার। ওর সেই ঘূর্ণির ভেতর যদি একবার আমাদের রুহানি আত্মা বা সোল ফেঁসে যায় তাহলে কি উপায় আছে? বাগলা দাদু হুক্কার নলে আরো একবার দীর্ঘ টান দিলেন। ধোঁয়ার কুয়াশার আড়াল থেকে তার কণ্ঠস্বর শোনা গেল,
উপায় একটা আছে লালা। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমাদের পূর্বপুরুষেরা কিভাবে আত্মা চালান করত, তবে আমার বিশ্বাস কুম্প আমাদের আটকাবে না। বাগলা দাদু লালা দাদুকে এমন এক পদ্ধতির কথা বললেন যা কেবল সর্বোচ্চ স্তরের চোলাতান্ত্রিকেরা জানতেন। একে বলা হয় তড়িৎ তন্তু বা অ্যাস্ট্রাল অ্যাঙ্কর পদ্ধতি। এই পদ্ধতিতে দাদুরা তাদের আত্মাকে শরীর থেকে আলাদা করলেও একটি সূক্ষ্ম আধ্যাত্মিক রজ্জু বা সুতো দিয়ে শরীরের সাথে যুক্ত রাখবেন। প্রবেশের পরে যদি কোনো বিপদ হয় তবে তার আগেই এই পদ্ধতির মাধ্যমে নিজেদের ছায়া বা আত্মা নিঙ্কি নাঙ্কা বা দত্ত ছায়ার আড়ালে তারা লুকিয়ে ফেলবেন, অর্থাৎ তারা যেন বিপদ বুঝতে পারলে পালাতে সক্ষম হন। তাদের শরীর কুড়ে ঘরে শুয়ে থাকবে, তবে এই প্রক্রিয়ার মাধ্যমে ঘুমন্ত অবস্থায় তাদের শরীরে আত্মার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখবে। লালা দাদু বাগলা দাদুর পরিকল্পনা শুনে শিউরে উঠলেন। দাদু বললেন,
আমাদের শরীর এখানে ঘুমাবে কিন্তু আত্মা থাকবে সেই নিষিদ্ধ বাজারে। যদি বিপদ বুঝি তবে নির্দিষ্ট সময়ের আগেই আমাদের ফিরে আসতে হবে, তা না হলে আমাদের আত্মা চিরকাল খাম্বানির দেয়ালে প্রতিচ্ছবি হয়ে বন্দি থাকবে।
বাগলার দাদু একটা দীর্ঘ শ্বাস নিয়ে হুক্কার আগুন নিভিয়ে ফেললেন। তিনি বললেন,
ভরসা রাখ লালা, আমাদের এই অলৌকিক যাত্রায় স্বয়ং ঈশ্বর আমাদের সাথে থাকবেন, শুধু মনের শক্তিটুকু ধরে রাখ।
লালা দাদু মাথা নাড়লেন। পরামর্শ শেষ হতে হতে রাত প্রায় শেষ প্রহর। সে রাতে বড় আম্মা সাফির ও তার সন্তানদের পাহারায় থাকলেন। ওদিকে বাগলার দাদু আর লালা দাদু বাগলার দাদুর কবিরাজি করার কুড়ে ঘরে যেয়ে পাশাপাশি মাদুরে শুয়ে পড়ে প্রাচীন মন্ত্র পাঠ করতে শুরু করলেন। ধীরে ধীরে দুই বৃদ্ধের শ্বাস প্রশ্বাস ধীর হয়ে এল। বাইরে বাতাসের শোঁ শোঁ শব্দ আর নিঃশ্বাসের ধ্বনি মিশে এক মায়াবী পরিবেশ তৈরি হল। ঠিক সেই মুহূর্তে দুই দাদুর নিথর শরীর পড়ে থাকলেও তাদের আধ্যাত্মিক আত্মা এক প্রবল বেগে কাসামান্সের সেই নিষিদ্ধ জঙ্গলের দিকে যাত্রা শুরু করল। কাসামান্সের সেই পবিত্র অরণ্য যার সীমানায় যখন দাদুদের রুহানি আত্মা পৌঁছাল তখন সেখানে সময়ের কোনো ব্যাকরণ নেই। বনের প্রবেশ পথটি যেন এক মহাজাগতিক স্থির চিত্র। বনের প্রবেশ পথে দাদুরা দেখলেন এক অদ্ভুত দৃশ্য। একটি উড়ন্ত মৌমাছি বাতাসের বুকে স্থির হয়ে আছে, তার ডানাগুলো ঝাপটানোর ঠিক মাঝামাঝি অবস্থায় থমকে গেছে, যেন কেউ মহাজাগতিক কোনো বোতাম টিপে বিশ্ব চরাচরকে পজ করে দিয়েছে। গাছের পাতা থেকে ঝরতে থাকা বৃষ্টির শেষ ফোঁটাটি মাটির ঠিক ইঞ্চিখানিক ওপরে শূন্যে ঝুলে আছে। সেখানে কোনো বাতাস নেই, কোনো পতঙ্গের গুনগুন নেই, আছে কেবল এক কান ফাটানো নিস্তব্ধতা। দাদুদের ছায়া শরীর যখন সেই অদৃশ্য সীমানা পার হতে যাবে তখনই বনের গভীর অন্ধকার থেকে এক প্রচণ্ড ঘূর্ণি বাতাসের আওয়াজ ভেসে এল। সেই শব্দ কোনো সাধারণ বাতাসের নয়, মনে হচ্ছিল হাজার হাজার শুকনো লতা পাতা একসঙ্গে খসা খাচ্ছে। মুহূর্তের মধ্যে বনের ধুলিকণা আর শুকনো পাতা কুণ্ডুলি পাকিয়ে এক বিশাল অবয়ব ধারণ করল। তালপাতার আবরণে ঢাকা সেই বিশাল শরীরটি লাটিমের মতো
কত বন বন করে ঘুরছে, সেই ঘূর্ণি এতই শক্তিশালী ছিল যে দাদুদের রুহানি আত্মা ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হল। মনে হচ্ছিল এক বিশাল আধ্যাত্মিক ব্লেন্ডারের সামনে তারা দাঁড়িয়ে আছেন। কম্পোর শরীর থেকে নির্গত হওয়া সেই আদিম তান্ত্রিক গর্জন বনের ওই স্থির হয়ে থাকা পাতাগুলোকে থরথর করে কাঁপিয়ে দিচ্ছিল। কম্পোর সেই ঘূর্ণি দাদুদের ঠিক হাতখানেক দূরে এসে হঠাৎ স্তব্ধ হয়ে গেল। কোনো মানুষ নয়, যেন খোদ অরণ্য কথা বলে উঠল। এক গম্ভীর যান্ত্রিক অথচ অতি প্রাকৃত কণ্ঠস্বর চারিদিকে প্রতিধ্বনিত হল।
কার অনুমতিতে তোমরা এই নিষিদ্ধ সীমানায় পা রেখেছ? এই অরণ্যের প্রতিটি ধূলিকণা আমার পাহারায়। তোমরা কি জানো না এখানে বিনা আমন্ত্রণে প্রবেশের মূল্য কেবল চিরস্থায়ী মৃত্যু?
বাগলার দাদু বিন্দুমাত্র ভয় না পেয়ে তার রুহানি সত্তার সমস্ত তেজ একত্র করলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন,
হে মহাকুম্প,
কাসামান্সের এই পবিত্র অরণ্যের চিরন্তন রক্ষক, আমরা এখানে কোনো ব্যক্তিগত লালসা, তান্ত্রিক শক্তি বা সওদা করতে আসিনি। আমরা এসেছি একটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ আর এক জননীর মাতৃত্ব রক্ষা করতে। অভাবের তাড়নায় আর শয়তানের প্ররোচনায় এক মা তার শ্রেষ্ঠ সম্পদ, তার সন্তানের স্মৃতি এই বাজারে বন্ধক রেখে গেছে। আমরা সেই হারানো মাকে ফিরিয়ে নিতে এসেছি। যদি ইনসাফ আপনার ধর্ম হয়, তবে আমাদের পথ ছেড়ে দিন। কম্পো কিছুক্ষণ নিশ্চল হয়ে রইল। তার সেই তালপাতার আবরণের নিচ থেকে একজোড়া জল জল করা আগুনের গোলার মতো চোখ দাদুদের পর্যবেক্ষণ করল। দাদুর নিঃস্বার্থ সংকল্প আর তাদের আত্মার পবিত্রতা কুম্পোর আদিম চেতনাকে স্পর্শ করল। কুম্পোর সেই রুক্ষ কণ্ঠস্বর এবার কিছুটা নরম হয়ে এল। কুম্পো বলল,
থাম্বানি বাই স্পিরিট মার্কেট থেকে কিছু ফিরিয়ে নেওয়া মানে এই জগতের আদিম নিয়মের বিরুদ্ধে যাওয়া। সওদাগরেরা তাদের শিকার সহজে ছাড়ে না। তবে তোমাদের সাহসের প্রতিদান আমি দেব। আমি তোমাদের এই উজ্জ্বল রুহানি আত্মাকে এক বিশেষ মায়াবী কুয়াশায় ঢেকে দিচ্ছি, যাতে ওই ধূর্ত সওদাগরেরা তোমাদের আসল পরিচয় বা তোমাদের আসল উদ্দেশ্য বুঝতে না পারে।
এই বলে কুম্পো এক অদ্ভুত মন্ত্রপুত ফোঁ দিল। সাথে সাথে দাদুরা অনুভব করলেন এক হিম শীতল স্রোত তাদের অস্তিত্বের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে দাদুদের উজ্জ্বল আত্মা রূপান্তরিত হল ছায়াতে। তারা এখন আর সাধারণ আত্মা নন, তারা এখন খাম্বানির এক একজন ছায়াক্রেতা। কুম্পো অদৃশ্য হওয়ার আগে শেষবার সতর্ক করে দিয়ে বলল,
মনে রেখো, যতক্ষণ তোমরা ওই বাজারের ভেতরে থাকবে নিজেদের অস্তিত্বের কথা ভুলে যেও না।
যদি একবার ওই সওদাগরেরা তোমাদের আসল উদ্দেশ্য টের পায়, তবে তোমাদের ছায়া চিরকালের জন্য ওই বাজারের দেয়ালে ছবি হয়ে বন্দী হয়ে থাকবে। তোমাদের শরীর তখন কবরে যাওয়ার আগেই পৌঁছে যাবে। কুম্ভ মিলিয়ে যাওয়ার সাথে সাথেই বনের গভীর থেকে এক উচ্চ কম্পনের হামিং সাউন্ড ভেসে আসতে লাগল। দাদুরা বুঝলেন শিকারী তার জাল বিছিয়ে বসে আছে। তারা নিঃশব্দে সেই শব্দের উৎস অর্থাৎ স্পিরিট মার্কেটের তরুণের দিকে এগোতে লাগলেন। প্রিয় লিসেনার্স, আপনাদের বোঝার সুবিধার্থে বলি, মূলত এই জঙ্গল অথবা এই খাম্বানি মার্কেটে প্রবেশ করার আগে অবশ্যই কুম্পোকে কনভিন্স করতে হয়। দাদুরা সেই প্রক্রিয়া মাত্র সম্পন্ন করলেন। যাই হোক, কুম্পোর দেয়া সেই মায়াবী কুয়াশার আবরণে ঢাকা পড়ে বাগলার দাদু আর লালা দাদু পা রাখলেন স্পিরিট মার্কেটের তোরণে। সেখানে পা রাখা মাত্রই দাদুরা অনুভব করলেন এক অদ্ভুত ভারহীনতা। চারিদিকে কুয়াশার মতো ধোঁয়াটে অবয়বগুলো ঘোরাফেরা করছে। সেখানে কোনো কেনাবেচার হাঁক ডাক নেই, বরং বাতাসে ভেসে বেড়াচ্ছে এক বিচিত্র হামিং সাউন্ড, যা সরাসরি মগজে গিয়ে আঘাত করে। বাজারের স্টলগুলো কোনো কাঠ বা টিন দিয়ে তৈরি নয়, সেগুলো যেন জমাটবদ্ধ অন্ধকারের এক একটি খণ্ড। একটি স্টলে দেখা গেল কাঁচের বয়ামে বন্দী মানুষের অস্ফুট আর্তনাদ, অন্যটিতে সাজানো আছে কারো শৈশবের প্রথম বৃষ্টির ঘ্রাণ, আর ঠিক মাঝখানে একটি বিশাল গাছের শেকড়ের ওপর বসে আছে সেই রহস্যময় সওদাগর। তার কোনো অবয়ব নেই, শুধু চাদরের মতো কালো ধোঁয়ার ভেতর থেকে দুটো লম্বাটে হাত বেরিয়ে আছে। ওই হাতের আঙুলগুলো সরু সুতোর মতো লম্বা, যা দিয়ে সে বাতাসের বুক থেকে মানুষের স্মৃতি বনে। বাগলার দাদু লালাদাদুকে ইশারায় সতর্ক করলেন। দাদু জানতেন এখানে সরাসরি আক্রমণ মানেই ধ্বংস। এদিকে বাগলার দাদুর কুঁড়ে ঘরের সেই নিস্তব্ধতা হঠাৎ এক আদিম কম্পনে কেঁপে উঠল। পাশাপাশি মাদুরে শুয়ে থাকা দুই তান্ত্রিকের নিথর দেহ তখন যেন মাটির কাঠামো, কিন্তু বাগলার দাদুর জরাজীর্ণ ঠোঁট হঠাৎ এক অলৌকিক স্পন্দনে নড়ে উঠল। শুরু হল সেই গুরুহ মন্ত্রপাঠ, কোন সাধারণ মানুষের স্বর নয়। মনে হচ্ছিল হাজার বছরের পুরনো কোন অরণ্য যেন বাতাসের ফিসফিসারিকে তান্ত্রিক ভাষায় রূপ দিচ্ছে। সেই মন্ত্রের প্রতিটি অক্ষর কুড়ে ঘরের বাঁশের চটা আর মাটির দেয়ালে ধাক্কা খেয়ে এক অদ্ভুত উচ্চ কম্পন বা রেজোনেন্স তৈরি করল। সে আওয়াজ যেন ঘরের ভেতরে জমে থাকা ধূপের নীলচে ধোঁয়াকে সাপের মতো কুণ্ডুলি পাঁকিয়ে নাচাতে শুরু করল। সেই মন্ত্রের তেজ কেবল সেই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকল না, দাদুর শরীর থেকে বেরিয়ে আসা সেই অদৃশ্য তড়িৎ তন্তু বা আধ্যাত্মিক সুতবে সেই শক্তি বিদ্যুৎ গতিতে ছুটে চলল কাসামান্সের সেই অরণ্যের পানে। মাইলের পর মাইল দূরত্ব, সবকিছু যেন এক পলকে তুচ্ছ হয়ে গেল। ওদিকে খাম্বানি বা স্পিরিট মার্কেটের সেই হিমশীতল ধূসরতায় দাঁড়িয়ে থাকা বাগলার দাদুর রুহানি আত্মা, যেটা ছায়ার রূপ নিয়েছে, সেটা এক প্রচণ্ড রুদ্র তেজে বলিয়ান হয়ে উঠল। দাদু অনুভব করলেন তার পার্থিব দেহ থেকে প্রেরিত সেই মন্ত্রের শক্তি তার ছায়া শরীরের প্রতিটি কোষে এক অলৌকিক জ্যোতি ছড়িয়ে দিচ্ছে। এটি ছিল এক আধ্যাত্মিক ব্রিজ, যা পৃথিবীর রক্ত মাংসের শরীরের সাথে জিনদের জগতের ছায়া সত্তার এক নিরবিচ্ছিন্ন সংযোগ। ঠিক সেই মুহূর্তে সওদাগরের সেই ধোঁয়াটে অবয়বের সামনে দাঁড়িয়ে বাগলা দাদু শুরু করলেন তার চূড়ান্ত মায়ামায়া জাদুর খেলা। কুড়ে ঘরে মন্ত্রের তেজে দাদুর চারিদিকে তৈরি হল এক মায়াবী মরিচিকা। সওদাগরের চোখের সামনে ভেসে উঠল এক অন্য জগৎ। সওদাগর যখন তার সেই ধোঁয়াটে হাত বাড়িয়ে মায়ার গোলক ধাঁধায় দিশেহারা হয়ে তলিয়ে যাচ্ছিল, বাগলার দাদুর ছায়ার ঠোঁটে তখন ফুটে উঠল এক তৃপ্তির হাসি। তিনি জানতেন মন্ত্রের এই প্রচণ্ড তেজ সওদাগরকে এমন এক মায়াবী ঘোরের নেশায় আবিষ্ট করে রেখেছে যে সেখান থেকে সহজে মুক্তি পাওয়ার সাধ্য তার নেই। এটি ছিল এক আধ্যাত্মিক ঔষধ, যা সওদাগরের আদিম চেতনাকে সাময়িকভাবে পঙ্গু করে দিয়েছে। যদিও তাদের নশ্বর শরীর মাইলের পর মাইল দূরে সেই নিভৃত কুঁড়ে ঘরে পড়েছিল, কিন্তু বাগলার দাদুর উদ্ভাবিত তড়িৎ তন্তু বা অ্যাস্ট্রাল অ্যাঙ্কর পদ্ধতিটি ছিল এক মহাজাগতিক মাস্টারপিস। সেই অলৌকিক আধ্যাত্মিক রজ্জুটি তখন সরাসরি মহাজাগতিক শক্তির মূল উৎসের সাথে যুক্ত হয়ে এক অতি প্রাকৃত গ্রিড তৈরি করল। ঠিক এই মহেন্দ্র ক্ষণে লালাদাদু সওদাগরের ঠিক সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি তার ছায়া হাত থেকে বের করে আনলেন এক বিচিত্র জ্যোতিগোলক। এটি কোনো সাধারণ আলো নয়, বরং লালাদাদুর দীর্ঘ কয়েক দশকের হাড় ভাঙা তান্ত্রিক সাধনা, ত্যাগ আর আধ্যাত্মিক শক্তির ঘনীভূত নির্যাস। সওদাগর যখন তার সেই অলৌকিক আলোর মায়ায় মোহিত হয়ে তার কুয়াশাময় হাত বাড়াল, ঠিক তখনই দূরবর্তী সেই কুঁড়ে ঘরে শায়িত লালাদাদুর অবশ শরীর থেকে শুরু হল চূড়ান্ত মন্ত্রপাঠ। সেই মন্ত্রের প্রতিটি কম্পন অ্যাস্ট্রাল অ্যাঙ্কারের সেতু বন্ধন ধরে এক প্রচণ্ড জলোচ্ছ্বাসের মতো আছড়ে পড়ল স্পিরিট মার্কেটে। লালাদাদুর ছায়া শরীর থেকে এক লহমায় নির্গত হতে লাগল এমন এক তীব্র অলৌকিক শক্তি, যা সওদাগরের অতি প্রাকৃত দৃষ্টিকে সম্পূর্ণ অন্ধ করে দিল। দাদুরা ঠিক এই মুহূর্তের জন্যই দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। বাগলার দাদু এবার তার পূর্ণতান্ত্রিক শক্তি প্রয়োগ করে খাম্বানি বা স্পিরিট মার্কেটের প্রবহমান সময়কে মুহূর্তের জন্য স্থবির ও মন্থর করে দিলেন। বাজারে সেই জমাট বদ্ধ সময়ের ফাটল দিয়ে সওদাগর টেরও পেল না যে তার চোখের পলক ফেলার আগেই তার সবচাইতে দামি সওদাটি হাত ছাড়া হয়ে যাচ্ছে। বাগলার দাদু যখন তার মায়াজাদুর মরিচিকায় সওদাগরকে আচ্ছন্ন করে রেখেছেন, তখন লালাদাদুর ছায়া নিঃশব্দে সওদাগরের সেই আধ্যাত্মিক আস্থানার পেছনে ঢুকে পড়ল। লালাদাদুর ছায়া চোখ জোলাতান্ত্রিকদের সেই বিশেষ দৃষ্টিশক্তিতে বলিয়ান, যা দিয়ে তিনি কোনো বস্তুর শরীরের বদলে তার ভেতরে থাকা প্রাণের স্পন্দন বা শক্তির আভা দেখতে পান। তিনি হন্যে হয়ে খুঁজতে লাগলেন সাফির সেই হারিয়ে যাওয়া মাতৃত্বের সার সত্তা। হঠাৎ তার আধ্যাত্মিক নজরে এলেও একটি ধোঁয়াটে তাকের ওপরে জমাট বদ্ধ এক টুকরো নীল কুয়াশা। সেই কুয়াশার কুণ্ডলি যেন এক অদ্ভুত ছন্দে কাঁপছে। লালাদাদু যখন তীক্ষ্ণ চোখে তাকালেন, দেখলেন সেই ঘূর্ণায়মান ধোঁয়ার ভেতরে ক্ষণে ক্ষণে ভেসে উঠছে একটি ছোট বাচ্চার প্রতিচ্ছবি। ওটাই সেই স্মৃতি। কিন্তু সেই স্মৃতির ধোঁয়াকে ঘিরে রয়েছে নিঙ্কি নাঙ্কা বা দত্ত ছায়াদের এক দুর্ভেদ্য পাহারা। সেই অশুভ ছায়াগুলো সাপের মতো আঁকা বাঁকা হয়ে স্মৃতির কুণ্ডলিটিকে রক্ষা করছে। লালাদাদু জানতেন এখানে কোনো জাগতিক স্পর্শ চলবে না। সামান্য আধ্যাত্মিক বিচ্যুতি ঘটলেই সারা বাজারে রুহানি সংকেত বেজে উঠবে। কিন্তু লালাদাদু জানতেন কুড়ে ঘরে যতক্ষণ মন্ত্রপাঠ চলছে ততক্ষণ তাকে শনাক্ত করার ক্ষমতা কারো নেই। এবার দাদু তার রুহানি হাত দুটো সামনে বাড়িয়ে সাফির সন্তানের সেই স্মৃতিটুকু তুলে নিলেন। কোনো পাথর বা কাঁচ নয়, বরং এক মুঠো জ্যান্ত ধোঁয়া। তিনি বাগলার দাদুর সামনে এসে চোখের ইশারায় বললেন, বাগলার পালাও, সওদাগর আমাদের উদ্দেশ্য ধরে ফেলার আগেই পালাতে হবে। আর যখনই দাদুদের রুহানি আত্মা বা ছায়া সাফির সন্তানের স্মৃতি নিয়ে সেই স্থান ত্যাগ করেছেন, ঠিক সেই মুহূর্তেই সওদাগর বাগলার দাদুর মায়াজাদুর সেই সম্মোহন চিরে বাস্তবে ফিরে এলো। দাদুর সেই মায়াবী তেজ তখন ফিকে হয়ে এসেছে। সওদাগর মুহূর্তেই বুঝতে পারল তার সবচাইতে দুর্লভ সওদাটি হাত ছাড়া হয়ে গেছে। তার সেই বিশাল ধোঁয়াটে অবয়ব থেকে এক বিভৎস আকাশ ফাটানো চিৎকার খাম্বানির প্রতিটি জমাট বদ্ধ ছায়াকে জাগ্রত করে তুলল। লালাদাদু স্মৃতির সেই নীল ধোঁয়াকে নিজের অস্তিত্বের সাথে গেঁথে নিয়ে বাগলার দাদুর সাথে ছুটতে ছুটতে চিৎকার করে উঠলেন, বাগলার কিছু করো, আমাদের ছায়া আত্মাবন্দী হওয়ার আগে। লালাদাদুর সেই রুদ্ধশ্বাস আরতি যখন খাম্বানির স্থির বাতাসে প্রতিধ্বনিত হল, বাগলার দাদু তখন নিজের সমস্ত রুহানির শক্তিকে সংহত করলেন। দাদু জানতেন সওদাগরের এই আকাশ ফাটানো চিৎকার আসলে এক সংকেত, যা বাজারের প্রতিটি কোণ থেকে অশুভ আত্মাদের জাগ্রত করছে। দাদু চিৎকার করে উঠলেন, লালা, স্মৃতিটাকে তোর অস্তিত্বের গভীরে লুকিয়ে ফেল, আজ কাসামান্সের এই মাটি সাক্ষী থাকবে জোলাতান্ত্রিকের তেজ সওদাগরের চুরির চেয়েও অনেক বড়। এদিকে সেই নিভৃত কুড়ে ঘরের পরিবেশ তখন এক অলৌকিক রণক্ষেত্রে পরিণত হয়েছে। মাদুরের শায়িত দুই দাদুর দেহ থেকে নির্গত হওয়া সেই মন্ত্রপাঠের ধ্বনি ক্রমশই আরো গম্ভীর, আরো ভারী হয়ে উঠল। সেই সুর আর কোনো মানুষের কণ্ঠ বলে মনে হচ্ছে না, মনে হচ্ছিল যেন খোদ আফ্রিকার প্রাচীন অরণ্য তার হাজার বছরের গূঢ় রহস্য উগড়ে দিচ্ছে। ঘরের কোণে জমে থাকা ধূপের ধোঁয়াগুলো তখন আর এলোমেলো নয়, বরং এক অদৃশ্য আদেশে দাদুদের শরীরের চারপাশে এক দুর্ভেদ্য বলয় তৈরি করছে। সেই তান্ত্রিক কম্পন এতটাই তীব্র ছিল যে খাম্বানি বা স্পিরিট মার্কেটের কোনো অন্ধকার শক্তি, এমনকি খোদ সেই ধূর্ত ছায়া সওদাগরও আর দাদুদের রুহানি আত্মাকে সেখানে এক মুহূর্তের জন্য আটকাতে পারল না। দাদুদের সেই মহাজাগতিক সুতো শক্তিতে টইটুম্বুর। সেই শক্তির টানে দাদুরা যখন ছায়ার জগৎ থেকে পৃথিবীতে পা বাড়ালেন, তখন তাদের পেছনে পড়ে রইল সওদাগরের ব্যর্থ আস্ফালন। কিন্তু এক অদ্ভুত কাণ্ড ঘটে গিয়েছিল সময়ের হিসাবে, যিনিদের জগতে সেই কয়েক মুহূর্তের লড়াইয়ে পৃথিবীর ঘড়িতে তখন পার হয়ে গেছে দীর্ঘ দুই রাত আর দুই দিন। বাইরে তখন বিচারের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে, সময় অনুযায়ী আগামীকাল বিচার বসবে আর সাফিকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। ঠিক সেই সন্ধিক্ষণে ঘরের ভেতর এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগের শব্দ পাওয়া গেল। দাদুদের নিথর শরীরের ভেতর প্রাণ ফিরে এলো এক প্রচণ্ড ঝটকায়। বাগলার দাদু আর লালা দাদু যখন চোখ মেললেন তখন দেখলেন বড় আম্মা তাদের পাশে বসে বাতাস করছে। তাদের চুল এলোমেলো, সারা গা ঘামে ভেজা, কিন্তু চোখে এক মরণজয়ী দীপ্তি। বাগলার দাদু বড় আম্মাকে জিজ্ঞেস করলেন, সাফিয়ার তার ছেলে কোথায়? বড় আম্মা দাদুকে ইশারায় দেখিয়ে দিলেন। বাগলার দাদু ও লালা দাদু যখন কুড়ে ঘর থেকে বাইরে এসে সাফির সামনে গিয়ে দাঁড়ালেন, দাদুরা দেখতে পেলেন সাফি তার স্মৃতি ফিরে পেয়েছে। তিনি তার ব্যান্ডেজ বাঁধা ছোট্ট বাকাওকে জড়িয়ে ধরে আছে, যাকে সে নিজের হাতে পঙ্গু করেছিল। সাফির বুক চিরে আকাশ ফাটানো আর্তনাদে বেরিয়ে আসছে শুধু, বাকাও আমার মানিক। সাফি বারবার উন্মাদিনীর মতো বাকাওকে নিজের বুকের সাথে লেপটে ধরছেন। তার গলার সেই বাঁধনহারা কান্না আর মমতার স্পর্শ দাদুদের চোখে পানি এনে দিল। যে মা নিজের সন্তানকে চিনতে না পেরে পঙ্গু করে দিয়েছিল, আজ সেই মাই তার চোখের জল ফেলছে, সন্তানের ক্ষতগুলো ধুয়ে দিচ্ছে। সেদিন সেই অলৌকিক এক যাত্রা শেষ করে বাগলার দাদু আর লালা দাদু আকাশের দিকে তাকিয়ে মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিলেন। খাম্বানির সেই অন্ধকার সওদা আজ এক জননীর মমতার কাছে পরাজিত হল। তারপরে গ্রামবাসী আলকালোর সামনে যখন উন্মত্ত, আলকালো একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাগলার ও লালা, তোমরা আজ শুধু সাফিকে নয় আমাদের গোটা গ্রামের ইনসাফকে বাঁচিয়ে দিলে। চুক্স কথা শেষ করে একটা লম্বা দম নিল। সার্জের সেই পার্কিং লটে এখন অন্ধকার আর নিস্তব্ধতায় একাকার হয়ে গেছে। বাবু ভাই আমার দিকে তাকিয়ে বললেন, মেহেদি, রিমেম্বার ওয়ান থিং, পিপুল সেল দেয়ার সোলস ফর মানি এভরি ডে, বাট অনলি আ ফিউ হ্যাভ ফ্রেন্ডস লাইক বাগলার অ্যান্ড লালা টু বাই দেম ব্যাক। এই ছিল 2000 সালে গাম্বিয়ার সেই লোমহর্ষক এক অলৌকিক ঘটনার ইতিবৃত্ত। মানুষের অভাব আর মায়ার এই লড়াইয়ে সাফির মাতৃত্ব ফিরে পাওয়ার কাহিনীটি আশা করি আপনাদের হৃদয়ে দাগ কেটে যাবে। ঘটনার বর্ণায় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ভুল কিংবা ত্রুটি হয়ে থাকে, একজন স্টোরি টেলার হিসেবে আমি আপনাদের সবার কাছে সেই কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা। আপনাদের ঈদের সময়গুলো পরিবারের সাথে আনন্দে এবং শান্তিতে কাটুক। ঈদের সেই অনাবিল প্রশান্তি যেন আপনাদের প্রতিটি মুহূর্তকে রঙিন করে তোলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফিজ। বলেছেন মেহেদি হাসান। আপনারা সবাই মেহেদির জন্য দোয়া করবেন। মেহেদি জানেন আপনারা সবাই মিডল ইস্টে আছেন এবং তিনি বেশ কিছু ঝামেলা পোহাচ্ছেন, খুবই পার্সোনাল ঝামেলা, আমি সেগুলো বলছি না, বাট তার সেই ঝামেলাগুলো থেকে তিনি যেন মুক্তি পান এই জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই জানেন মিডল ইস্টে যারা থাকেন তারা খুবই ব্যস্ত সময় কাটান এবং তারপরেও পরিবার নিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা তো লেগেই থাকে, তার মাঝখানেও এই ঈদের মধ্যে তিনি যে সময় করে আমাদের ঘটনা দিয়েছেন এই জন্য আমি কৃতজ্ঞ। মেহেদি আপনি ভালো থাকুন, ভালো থাকুক আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। আপনার সাথে খুব দ্রুতই দেখা হবে, হয়তো ঢাকায় অথবা আপনাদের মিডল ইস্টে যাব হয়তো সবার সাথে দেখা করতে। দোয়া করবেন আমার জন্য, আমার পুরো টিমের জন্য, আমার পরিবারের জন্য, এবং এভাবেই পাশে থাকবেন আশা করি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আশা করছি ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করা যাক।
শব্দটা আয়নার ভিতরে
আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। আমি অপূর্ব ইসলাম দ্বীপ, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন। আপনাদের সাথে যে ঘটনাটি আজকে শেয়ার করতে যাচ্ছি সেটি শতবর্ষী এক বৃদ্ধ লোকের কাছ থেকে শোনা। ঘটনার শুরু যুদ্ধের আগে, যখন জমিদারি প্রথা চালু ছিল তৎকালীন সময়ে। ঘটনাটি এক জমিদারের ছেলের ব্ল্যাক ম্যাজিক শেখা থেকে শুরু। সঙ্গত কারণে জমিদার বাড়ি এবং এলাকার নামটি উল্লেখ করলাম না। জমিদারের এলাকায় এক তান্ত্রিক বাস করত। জমিদারের ছেলের ছিল কালোজাদু শেখার অদ্ভুত এক নেশা, তাই সেই তান্ত্রিকের কাছে লোক পাঠিয়ে কালোজাদু শেখার কথা বলে। কিন্তু তান্ত্রিক তাকে কিছুতেই শেখাতে রাজি না। এই কথা শুনে জমিদারের ছেলে তাকে ডেকে পাঠায়। তান্ত্রিক তার বাড়িতে আসলে সে আবারও ব্ল্যাক ম্যাজিক শেখাতে বলে, কিন্তু তান্ত্রিক রাজি হয় না। এতে জমিদার পুত্র খুবই রাগ করে এবং তার লোক দিয়ে তান্ত্রিককে মারতে শুরু করে। জমিদার পুত্র রাগে সেই তান্ত্রিকের গায়ে গরম তেল ছুড়ে মারে। এসব সহ্য করতে না পেরে এক পর্যায়ে তান্ত্রিক তাকে ব্ল্যাক ম্যাজিক শেখাতে রাজি হয়। তান্ত্রিকের সাথে যুক্ত হয়ে কালোজাদু শেখা চালিয়ে যেতে থাকে। একে একে অনেকগুলো জাদু সে রপ্ত করে ফেলে। এর মাঝে জমিদার পুত্র তার এলাকায় একদিন ঘুরতে বের হলে একটি মেয়েকে দেখে তার অনেক পছন্দ হয়। সে মেয়েটিকে গিয়ে তার ভালোবাসার কথা বলে, কিন্তু মেয়েটি ছিল কুমার সম্প্রদায়ের, অর্থাৎ যারা মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি করার কাজ করে। মেয়েটি তার কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর সে তান্ত্রিককে এমন কিছু শেখাতে বলে যাতে করে ওই মেয়েটি তার প্রেমে পড়ে। তার কথা মতো তান্ত্রিক তাকে সেই কাজগুলো শিখিয়ে দেয় এবং বলে যে এগুলো করার পর মেয়েটিকে গালে চড় পাড়তে। এই কাজের জন্য তার দরকার ছিল চারটি কালো কবুতর। এগুলো সংগ্রহ করে ফেলেছে, তান্ত্রিকের কথা মতো কবুতরগুলোর ওপর কালো জাদু করে এবং সেগুলো জীবন্ত অবস্থায় জোড়া কবরের মাঝে পুঁতে রেখে এসে পরদিন জমিদার পুত্র সেই মেয়েটির কাছে যায় এবং তান্ত্রিকের কথা মতো কাজগুলো করে, সেই সাথে গালে চড়ও মারে। অদ্ভুতভাবে মেয়েটি তখন তাকে বিয়ে করতে চায়। জমিদার পুত্র বুঝে যায় তান্ত্রিকের শেখানো কালো জাদু মেয়েটির ওপরে কাজ করছে। জমিদার পুত্র তখন সেই মেয়েটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে এবং তার বাবা মাকে বলে মেয়েটিকে সে বিয়ে করবে। মেয়েটি কুমার সম্প্রদায়ের হওয়ায় তার বাবা মা বিয়ে দেবে না বলে, আর মেয়েটিকে বাড়ি থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়। জমিদার পুত্র এক পর্যায়ে মেয়েটিকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। সেই অপরূপ সুন্দরী মেয়েটিকে সে দক্ষিণ জামালপুরের একটি গ্রামে নিয়ে আসে। সঙ্গত কারণে গ্রামটির নাম উল্লেখ করা সম্ভব হল না। এই গ্রামে সেই মেয়েটিকে নিয়ে বসবাস করতে শুরু করে। জীবিকা নির্বাহের জন্য অনেক ধরনের কাজ শুরু করে জমিদার পুত্র, কিন্তু তার উপার্জিত অর্থ দিয়ে তাদের সংসার চালানো সম্ভব হচ্ছিল না। তাই তার স্ত্রী তার পূর্ব পেশা সেই মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরির কাজ শুরু করে। এইভাবে তাদের সংসার খুব ভালো মতো চলতে শুরু করে এবং তারা কয়েক বছরের মাঝে খুব ভালো পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু সমস্যা ছিল, বাড়ি থেকে পানির উৎস ছিল বেশ খানিকটা দূরে। তারা চিন্তা করে বাড়ির পেছন দিকে মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি করা হয় যেখানে, সেখানে খানিকটা জায়গা জুড়ে গভীর গর্ত হয়ে গেছে, তাই ওইখানেই একটা পুকুর তৈরি করবে। করেও ফেলে তারা, কিন্তু এক বছর পেরিয়ে গেলেও পুকুরে বিন্দু মাত্র পানি থাকত না। ফলে তারা চিন্তিত হয়ে পড়ে। এই সমস্যা সমাধানের জন্য সে চিন্তা করে এবার সে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে এই কাজটি করবে। যেই ভাবা সেই কাজ, এর জন্য সব রকম প্রস্তুতি গ্রহণ করে। বাজার থেকে একটি কালো ছাগল কিনে নিয়ে আসে। মধ্যরাতে সেই ছাগলটিকে জবাই করে ছাগলের রক্ত দিয়ে একটি যজ্ঞ করে। যজ্ঞের মাধ্যমে সে বেশ কয়েকটি খারাপ জিনকে হাজির করে, যেগুলো খুবই শক্তিশালী। জিনগুলো হাজির হওয়ার পর তার স্ত্রী লক্ষ্য করে পুরো বাড়িতে অনেক বাজে গন্ধ ছড়িয়ে পড়েছে। তার স্ত্রী তাকে এইসব বারবার করতে বারণ করে। এইসব কথা না শুনে সে হাজির করা জিনদের কাছে পুকুরে পানি কি ভাবে ওঠানো যায় তার সমাধান দিতে বলে। জিনগুলো তাকে এই সমস্যার সমাধানের কথা বলে। সমাধানটি ছিল এই যে, পুকুরটিতে একটি নববধূকে উৎসর্গ করতে হবে। এগুলো বলার পর জিনগুলো সেখান থেকে চলে যায়। এরপর সেই জমিদার পুত্র একজন ব্যক্তির কাছে যায় যে ছিল খুবই গরিব। তাকে গিয়ে বলে সে তার মেয়েকে বিয়ে করতে চায়। যদি সে বিয়ে দিতে রাজি হয় তাহলে তাকে বেশ কিছু অর্থ প্রদান করবে। কিন্তু শর্ত ছিল সে তার মেয়েকে আর কখনো দেখতে পাবে না। অর্থের লোভে পড়ে সে রাজি হয়ে যায় এবং সেই মতোই বিয়ের তারিখ ঠিক করা হয়। শুরু হতে থাকে বিয়ের প্রস্তুতি, নির্ধারিত তারিখে বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের পর খুব ভোরে নতুন বউকে বলা হয় তাদের বাড়ির পেছনে যেই পুকুর রয়েছে নতুন বউদের গোসল করা এই পরিবারের একটা নীতি সেখানে, কিন্তু এই কথা শুনে মেয়েটি সেখানে যেতে রাজি হয় না, কারণ সে ভয় পাচ্ছিল যেহেতু এখনো সূর্যের আলো ফোটেনি। কিন্তু তাকে এক প্রকার বাধ্য করা হয় সেখানে যেতে। শুরু হয় কালো জাদু। নির্দেশ অনুযায়ী ছেলেটি বউকে নিয়ে পুকুরে নামে। নির্দেশ মতো ছেলেটি তার বউকে পুকুরের মাঝখানে নিয়ে যায় এবং পুকুরটি তখনও ছিল শুকনো। নতুন বউ মাঝখানে যাওয়ার পর জমিদার পুত্র সেই আগের জবাইকৃত কালো ছাগলের চামড়া ও মাথাটি সেই পুকুরে নিক্ষেপ করে এবং শয়তানের কাছে প্রার্থনা চায়। সাথে সাথে সেই পুকুরটি পানিতে ভরে যায়। তার ছেলে পুকুর থেকে উঠে আসতে পারলেও মেয়েটি আর উঠে আসেনি। এভাবেই সে তার স্বার্থ হাসিল করার জন্য জঘন্য কাজ করে। কালজাদুর জন্য তার মৃত্যু ভয়ঙ্করভাবে হয়েছিল। এই ছিল ঘটনা। পুকুরটি এখনো আছে, লিখতে সাহায্য করেছেন মামুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মাঝখানে পুকুরে নামার ওই জায়গাটা একটু কেমন যেন আমার কাছে একটু মানে কি বলবো যে বুঝতে সমস্যা হচ্ছিল। আমি ঠিক জানি না আপনি ওইখানে বলছিলেন যে তার বাবা একটা গাছের নিচে বা গাছের পেছনে দাঁড়িয়েছিল, এই বাবাটি কার বাবা এটা আমি বুঝিনি, সুতরাং আমি ওই অংশটি বাদ দিয়েছি। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। ইমেইলের পরে এবার চলে যাব অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সালেহীন। আশা করি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলে থাকেন, আমি এটা জানি। এই ঘটনা পাঠানোর আগে আমি একটি ঘটনা পাঠিয়েছিলাম যেটা কোনো কারণবশত সিলেক্ট করা হয়নি, যাই হোক। কিন্তু আজকে আমি একটি সত্য ঘটনা পাঠাচ্ছি আমার এলাকার, যেটা আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি আর কি। আমরা তারাবির পরে সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম, তখন আর কি ভূতের প্রসঙ্গে কথা উঠে, তখন আর কি আমরা এই ঘটনাটা ওর কাছ থেকে শুনতে পাই। তো কোনো কথা না বাড়িয়ে আমি ঘটনা চলে যাচ্ছি। তো ঘটনাটা আর কি হয় আমার এলাকায়, আমি জাস্ট এলাকার নামটাই বলতেছি, কোনো কিছু বলতেছি না, আমি জাস্ট আর এলাকায় যারা থাকেন তারা আপনারা বুঝতেই পারবেন আমি কোন এলাকার ঘটনা বলতে চাচ্ছি। তো এলাকাটা হচ্ছে লক্ষ্মীবাজার। ওই লক্ষ্মীবাজার এলাকায় একটা স্বনামধন্য পরিবারের একটা মেয়ের সাথে ঘটনা। আর মেয়েটার নাম আমি শুধু নাম ব্যবহার করছি, মেয়েটার নাম রিয়া। তো রিয়ার পরিবারে রিয়ার বাবা মা, রিয়া এবং তার ছোট বোন থাকে। তো ওই ফ্যামিলিতে দিনকাল ভালোই যাচ্ছিল। তো হঠাৎ একদিন রিয়া চেঞ্জ হয়ে যায়, লাইক আজব জিনিস শুরু হয়। রিয়া চেঞ্জ এই বয়সে রিয়া বলতে থাকে যে আমি বাহা চেঞ্জ করবো, আমি তোমার সাথে থাকবো না। তো রিয়ার আর কি যে বিল্ডিং এ থাকতো, ওই বিল্ডিংটা আর কি প্রথম তিনটা ফ্লোর রিয়াদের আন্ডারে ছিল। তো রিয়া কোনো কারণ ছাড়াই হঠাৎ করে দুই তলায় শিফট হয়ে যায়। যেহেতু তিনটা ফ্লোর তাদের আন্ডারে ছিল, তো দ্বিতীয় তলায় রিয়া শিফট হয়ে যায়। তো তখন যে প্রথম আর কি একটা অদ্ভুত কোনো পার্ট যেটা আর কি রিয়ার সাথে ঘটতে থাকে। তো এখানে একটা কথা বলিনি, রিয়া রিয়াকে আর কি ওই এলাকায় যারা যারা চিনত রিয়াকে, রিয়াকে লাইক সবাই বলতো রিয়া নাকি ওই এলাকার সুন্দর একটা, অনেক সুন্দর একটা মেয়ে, লাইক সে নাকি অনেকই সুন্দর ছিল এলাকায়, মানে তার মতন নাকি কোনো সুন্দর মেয়ে ওই এলাকায় ছিল না, যেটা আর কি লোকে বলতো। তো যাই হোক, ঘটনা ফিরে যাই, তো রিয়া যখন শিফট হয় তো অফকোর্স তার বাবা মা আসা যাওয়া করতো, তো তারা একটা জিনিস খেয়াল করে যে রিয়া জিনিসটাকে ভালো চোখে দেখত না, যে কেন। তো তো হঠাৎ একদিন রিয়া তার বাবা আমাকে জানিয়ে দেয় যে তোমরা আমার বাসায় আসবা না, আমার এটা ভালো লাগে না। তো রিয়ার বাবা মা তো অবাক হয়েছে যে মানে কি তোমার বাসায় আমি কেন আসবো না, তুমি আমাদের মেয়ে হও, তোমার বাসায় তোমাদের আমরা তো অফকোর্স আসা যাওয়া করবো। তো রিয়া বলে যে না তুমি আসতে পারবা না, লাইক তাদেরকে আসতে মানা করে দেয়। ওই দিনের পর থেকে ওর বাসায় এক্সেস পুরোটাই বন্ধ হয়েছে, না কেউ ভিতরে যেতে পারে, ভিতরে কি হচ্ছে না একটা দেখতে পারে। এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যেটা হলো ওই বাসায় তো আমি বললাম তিনটা ফ্লোর, তাদের আন্ডারে প্রথম ফ্লোর খালি, দ্বিতীয় ফ্লোরে রিয়া থাকে, থার্ড ফ্লোরে থাকে হলো রিয়ার বাবা মা। তো এরপরের পর থেকে বাসা যারা ভাড়াটিয়ারা তারা থাকে। তো ওই বিল্ডিংটাতে আর কি একটু মুসলিম ধর্মের মানুষ বেশি ছিল, তো যখন কেউ নামাজ পড়ে বাসায় ফিরে তখন রিয়ার ফ্ল্যাটের উপরে, এটা কিন্তু 2012 কাহিনী, তো আমরা জানি যে আগেকার বাসায় আর কি যে দরজার উপর একটা ছোট্ট ভেন্টিলেটার ছিল, তো ওই ভেন্টিলেটারের উপর থেকে গরম পানি মারা হতো। গরম পানি মারা হতো ইন আ সেন্স, যারা নামাজ পড়ে আসতো, জাস্ট সাপোজ ধরেন আপনি বা আমি নর্মাল কোনো কাজে বের হয়েছি, বের হওয়ার পর বাসায় গেলাম, তখন কিন্তু ওই ফেন্ডলে পানি মারা হইতো না, বা যেটা মানুষ বলে রিয়া পানি মারতো না। বাট যদি আমি বা আপনি নামাজ পড়তে যাই, নামাজ পড়ে ব্যাগ আসি, তখন ওই ফেন্ডলে থেকে পানি মারা হইতো। এখন লোকে ওই বাসার মানুষজন বলে এটা নাকি রিয়া মারত। তো এই টুকটা কাহিনীর পর মূল ঘটনাটা শুরু হয়, রিয়ার ছোট বোন মানে যখন রিয়া আলাদা হয়ে যায়, যখন ওর বাসায় কোনো এক্সেস পাওয়া যায় না, জাস্ট রিয়ার ছোট বোন রিয়াকে তিন বেলা খাবার দিয়ে আসতো, এটাই ছিল রিয়ার সাথে দেখা সাক্ষাতের জাস্ট অনলি ওয়ান ওয়ে। তো মূল ঘটনা যখন শুরু হয় তখন রিয়া ছোট বোন একদিন তাকে খাবার দিতে যায়, কিন্তু রিয়া গেট খুলে না, অনেক নক করা হয়, অনেক নক করা হয়, গেট খুলে না। তো এদিকে একটা একজনকে আমি একজনের কথা বলি, যেটা হলো রিয়ার তুলা ভাই, তার একটা কাজিনের জামাই, কিন্তু তাদের বাসায় আর কি তাকে একটু বেশি প্রাধান্য করা হতো, কারণ তাদের বাসায় কোনো ছেলে মানুষ ছিল না। তো কিভাবে কি হয়েছে আমরা ভিতরে না যাই, বাট একটু মাথা রেখে যে সে আর কি এই ঘটনায় আর কি ইনক্লুডেড আছে। তো রিয়া তো মেইন ঘটনা আমরা ব্যাগ যাচ্ছি, রিয়াকে যখন গেটটা নক করে যে খাবার দেওয়ার জন্য, রিয়া গেটটা খুলে না। তো এমন করতে করতে ওকে ফোন দেওয়া হয়, কিন্তু কোনো ফোন ধরো না। তো এমন করতে করতে একদিন দুই দিন যায়, কোনো গেট রিয়া খুলে না। আর এমনিও কি বলে যে রিয়ার, এখন আপনারা বলতে পারেন যে গেট টেট ভাঙেনি, কারণ রিয়ার প্যারেন্টসরা তার উপরে আপসেটই ছিল বলতে গেলে, কারণ রিয়া কোনো কানেকশনই রাখতো না, সবাই মনে করতো কি রিয়া বাইরে থেকে মনে খেয়ে নিছে, বাইরেটা ডেকেছে, বাইরে থেকে মনে খেয়ে নিছে। তো এমন করতে করতে একদিন রিয়ার তুলা ভাইয়ের কাছে ফোন আসে, রাত 10টা বাজে, রিয়ার বাবা ফোন দেয় যে বাবা এমন এমন কাহিনী, রিয়া তো গেট খুলতেছে না, তুমি একটু আসো। ওই রাত 10টা বাজে রিয়ার দুলা ভাই তাদের কাছে রিয়ার ফ্ল্যাটের ওখানে যায়। তো রিয়ার ফ্ল্যাটের ওখানে গিয়ে রিয়ার গেট নক করে, কিন্তু রিয়া গেট টেট কিচ্ছু খুলে না। তো গেট খুলে না, এখন অনেকবার নক করে, অনেক ধাক্কা ধাক্কি করে গেট খুলে না। তখন রিয়ার দুলা ভাই র্যাবার পুলিশকে ফোন দেয়। এদিকে একটা কথা বলে রাখি, রিয়ার দুলা ভাই কিন্তু কি বলে আর্মিতে ছিল, আর্মিতে উনি কাজ করতো। তো রিয়ার দুলা ভাই তো রেবার পুলিশকে তখন ডাক দেয়। তো রেবার পুলিশও অনেক ধাক্কা ধাক্কি করে গেট খুলতে পারে না। তখন ওরা একটা কিছু দিয়ে গেটটা যখন খুলতে যাবে, মানে একটু ভাঙা ট্রাই করে গেটটা অর্ধেক খুলে আটকে যেতে লাগতেছে, ওই সাইড দিক দিয়ে কিছু দিয়ে আটকে রাখছে। তো যেহেতু আমরা জানি যে রিয়ার তুলা ভাই আর্মিতে কাজ করে, তো আমরা জানি আর্মিরা কিন্তু অনেক কমপ্রেস জায়গা দিয়ে আসা যাওয়া করতে পারে, ট্রেনিং টা নিয়ে থাকে। তো ওই একটু চিপা জায়গা দিয়ে অনেক কষ্ট করে ঢুকে দুলাভাই যখন ঢুকে, আর ওই ফ্ল্যাটে আমরা জানি একটা ফ্ল্যাটে যদি সাপোজ একটার নিচে সিকোয়েন্সে কোনো ফ্ল্যাট থাকে, ওদের কিন্তু কারেন্টের লাইন টাইন সব এক জায়গায় হয়। তো যেহেতু রিয়ার দুলাভাই তাদের রিয়াদের ফ্যামিলির বাসায় গেছে, মানে তিনতলার বাসায় গেছে, তো সে জানতো যে সুইচটা কোথায়। তো আর রিয়ার ফ্ল্যাট কিন্তু তারই একদমই নিচে। তো যে সে যখনই সুইচটা টিপ দেয় তখনই কারেন্ট পুরো এলাকার কারেন্ট চলে যায়। তো পুরো এলাকার কারেন্ট চলে যায়, এখন সবাই তো ভয় পায়। রিয়ার দুলাভাই আর্মিতে ছিল, সাহসী ছিল, তাও সেও কিন্তু একটু ভয় পায়। তো তারপরে কারেন্টের লোক ঠোককে ডাক দিয়ে পুরা আধা ঘন্টা এক ঘন্টা পর কারেন্ট আসে। এখন রিয়ার দুলাভাই আবার ভিতরে ঢুকে দেখে যে ভিতরে আর কি একটা খাট দিয়ে গেটটাকে আটকে রাখা হয়েছে। তো খাট ঠাট অনেক কষ্ট করে চাপায় মানুষজন ঢুকে। তো এখানে ঢুকে সবাই এটা জিনিস খেয়াল করে যে আমরা যখন কোনো নতুন বাসায় উঠি, আমরা কিন্তু নিজেদের ইচ্ছা, নিজেদের একটা কি বলে নিজেরা শখ করে এমন এমন জায়গায় ফার্নিচার রাখি। রিয়ার বাসে ফার্নিচার রাখা ছিল, কিন্তু আমরা যে মুভিতে দেখি যে কোনো মিস্টিরিয়াস প্লেসে গেলে যে কোনো ফার্নিচারগুলি সাদা কাপড় দিয়ে ঢাকা থাকে, তো রিয়ার বাসে সেম সাদা কাপড় বলেন বা কালো কাপড় বলেন, ওটা দিয়ে ঢাকা, সবকিছু ঢাকা, সবকিছু ঢাকা। এখন এখন সবাই তো মনে করতেছে যে কোনোটা কোনো কারণ আছে। তো সবাই পুরো বাসাটা রিয়াকে খোঁজার পর তারা দেখতে জিনিস খেয়াল করে যে তাদের রিয়ার ফ্ল্যাটের গেস্ট বাথরুম যেটা, ওখান থেকে অনেক বাজে দুর্গন্ধ আসতেছে, অনেক বাজে দুর্গন্ধ আসতেছে, আর লাইটটাও অন করা। তো তারা যায়, তারা গিয়ে দেখে যে রিয়া পুরো আর কি নেকেড, আর তার মুখটা কমটের মধ্যে ঢুকানো। তো বিশেষ আপনি বুঝতেছেন আসলে এটা যদি কোনো সাধারণ মানুষ দেখে তার কি অবস্থা হইতে পারে। তো এত দুর্গন্ধ হচ্ছিল সবাই বের হয়ে যায়। আমরা জানি যে আর্মিরা অনেক অনেক নোংরা জায়গায় চেয়ে থাকে, ট্রেনিং করে থাকে, তাদের সব তাদের কিন্তু এসব লাইক অনেক কিছু রেজিস্ট করতে পারে তারা, কিন্তু একটা আর্মি এতই বাজে গন্ধ ছিল আপনি বুঝেছেন, সেও তারা অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তো এই তো সবাই অবস্থা দেখে তাড়াতাড়ি মেডিকেলে লোকজনকে ফোন দেয়, আনতে বলে। তো তারা আসে, তারাও দেখে বলে যে আমরা এটা করতে পারবো না, এখন আপনি আমাদেরকে অ্যালকোহলের ব্যবস্থা করে দেন। আর আমরা জানি যে যারা পোস্টমর্টেম এসব কাজ করে, যে লাশ নিয়ে যারা কাজ করে তারা কিন্তু অ্যালকোহলটাকে নিয়ে তারপর করে, তো তাদেরকে সব ব্যবস্থা করে দেওয়ার পর তারা ঢুকে। তো যারা তারা যখন রিয়ার বডিটাকে ধরে বের করবে, সাথে সাথে ধরার সাথে সাথে হাড্ডিগুলি ডিট্যাচ হয়ে যাচ্ছে, কোনো কারণ ছাড়া হাড্ডিগুলি ডিট্যাচ হয়ে যাচ্ছে। অ্যান্ড ফর দ্যাট রিজন জিনিস অনেক টাফ হয়ে যাচ্ছে রিয়াকে বের করা। তারা অনেক কষ্ট করে যে রিয়ার মুখটাকে বের করে ওই কমর থেকে, রিয়ার পুরা মুখটা মানে ফেস যেটা কপাল থেকে চিন পর্যন্ত পুরাটা ব্ল্যাক, পুরাটা ব্ল্যাক, না কোনো চোখ আছে, না কোনো মুখ আছে, না কোনো না কিছু নেই, পুরাটা ব্ল্যাক। এটা দেখে তো সবার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তো তাও অনেক ঝামেলাই করে এই বডিটাকে পোস্টমর্টেম পাঠানো হয়। অ্যাজ এক্সপেক্টেড এটাকে একটা সুইসাইড হিসেবে অ্যানাউন্স করা হয়, কারণ আমরা জানি যে মেডিকেল বা সাইন্টিফিক জিনিসপত্রগুলোতে এইসব প্যারানরমালের কিছু ব্যাখ্যা আমরা পাই না। তো মেডিকেলের ঝামেলা শেষ করার পর এখন গুসল টুসল করে দাফনের ব্যবস্থা হয়। তো ফার্স্ট ওরা ট্রাক বুক করে তারা আজিমপুরে যাবে, কবর দিতে আজিমপুরে। তো প্রথম ট্রাকটা মাঝ রাস্তায় গিয়ে টায়ার পাঞ্চার হয়ে যায়। তো টায়ার পাঞ্চার হয়ে যায়, এখন তারা ওই টায়ারটা ঠিক করতে করতে অনেক টাইম লেগে যাবে দেখে তারা আরেকটা ট্রাক ভাড়া করে আনে, ওটাতে তারা আর কি লাশটাকে নিয়ে যায়। তো ওই ওই ট্রাকটাতে অনেক ঝামেলা হয়, তারা অনেক বাধা অতিক্রম করে শেষমেশ কবরস্থানের দিকে যায়। তো আমরা যেটা সবসময় জানি যে আজিমপুর কিন্তু অনেকই একটা ফেমাস, অনেক ক্রাউডেড একটা কবরস্থান যেখানে কিন্তু মানুষজন থাকে। তো তারা যখন ওই জায়গাটাতে যায় তারা খেয়াল করে যে মানুষজন অনেক কম। এই ঘটনাটা কিন্তু হচ্ছে 12 সালের 12 দিকের ঘটনা। তো ওই টাইমে কিন্তু যে নিউ মার্কেটের সাইডে যে গেটটা পড়ছে আজিমপুরের, ওই গেটটা কিন্তু তখন অত ভালো খুব ভালো মতো হয়নি। তো ওইখানে মেন গেটটা কিন্তু আমাদের বলতে গেলে এক নম্বর গেটই ছিল, এখনো আছে, বাট লাইক নিউ মার্কেটের গেটটা কিন্তু এখন একটু বেশি ইউজ হয়, বাট তখন ছিল মেইন ওই এক নম্বর গেট। তো ওই এক নম্বর গেটে কিন্তু অহরহ মানুষ থাকে, কিন্তু ওই টাইমে কোনো মানুষ ছিল না বলতে গেলে। তো ওয়েট করতে করতে এসার টাইমে তারা একটা হুজুরকে পায়, তারা হুজুরকে অনেক কষ্ট করে মারায় যে হুজুর জানা যাচ্ছে না, পড়ায় দেন, তারপর আপনি আমাদের পিছিয়ে আসলে পড়ায় দেন। তো হুজুর লাশটা দেখে সাথে সাথে বলে যে আপনারা কি শিওর এই লাশের জানাজা হবে? তখন সবাই তো চুপ হয়ে যায় যে কি বলবো, তারা অনেক রিকোয়েস্ট করার পর হুজুর যারা যারা সম্পূর্ণ করে। তো তারা যখন কবরটা দিতে যায়, কবরটা দেয় হলো আজিবপুরের একটু বাম দিকে, একটু গাছপালার একটু ভিতরের দিকে একটা জায়গা তারা খালি পায়, এটা অন্ধকার থাকে। তারা ইলেকট্রিক্যাল লাইন টেনে ওই জায়গাটাতে কবরটা দেয়। তো কবরটা যখন দিতে যায় তখন তারা দেখে যে পানি ভেসে উঠতেছে, ভেসে উঠে তারা লাইক দিতেছে লাস্টটাকে, খালি ভেসে উঠতেছে পানি, মানে কবর থেকে পানি উঠে যেতেছে আর লাস্টটা ভেসে উঠতেছে। তো এটা কয়েকবার হওয়ার পর তারা অনেক বন্দোবস্ত করে অনেক বাঁশ ঠাঁস দিয়ে দেন লাস্টটাকে কবর দেয়, অনেক কষ্ট করে। তো এখানে আর কি রিয়ার লাস্ট যে স্টেপটা, লাস্ট যে প্রসেসটা, ওটা কমপ্লিট হয়। এখন আমি একটু ফ্ল্যাশব্যাক যাই। ফ্ল্যাশব্যাকটা হলো যখন তারা রিয়াকে যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়, এখন ওখানে রিয়ার দুলাভাই আর পুলিশের লোকরা ওই ফ্ল্যাটে অবস্থিত ছিল। এখন তারা ফ্ল্যাটটাকে অবজার্ভ করতেছে যে কি কি হয়েছে, কি করছে রিয়া। তারা দেখে যে একটা রুমে তালা মারা, তো ওই রুমটা তালা মারা, তালার একটু অনেক আচব টাইপের তালা ছিল, যেটাই হোক তালা মারা। তখন তারা ওই তালা ভেঙে রুমে ঢুকে, ঢুকে দেখে যে ওই ফ্ল্যাটে কেউ নাই, কিছু নাই বলতে কোনো ফার্নিচার নাই, কোনো ফ্যান নাই, কিচ্ছু নাই। জাস্ট খালি একটা রুমের মাঝখানে একটা সার্কেল, একটা স্টার, যে সার্কেল স্টারটা আর কি ব্ল্যাক ম্যাজিক জানি আমরা ইউজ করা হয়। তো এটা দেখে সবাই বুঝছে যে রিয়া কি কাজ করতো, কি কারণে সে চেঞ্জ হয়েছে। বাট পুলিশের কথা হচ্ছে এখানে প্যারানর্মাল জিনিস হতেও পারে না হতে পারে, তাও আমরা আমাদের এই কাজটা কন্টিনিউ রেখে যাব। তো পুলিশ অনেক দিন পর অনেক কষ্ট করে সিসিটিভি ফুটেজগুলি ওই এলাকার নেয়, নিয়ে দেখে যে রিয়া লক্ষ্মীবাজারের একটা চার্চে যায়। আর আমি কোন চার্চের কথা বলতেছি আপনারা সবাই জানেন, যারা এই ঘটনাটা শুনছেন বা যারা ওই এলাকায় থাকেন তারা বুঝতেছেন আমি কোন চার্চের কথা বলতেছি। তো চার্চে গিয়ে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে সম্ভবত সে গ্রহণ করার পরই এইসব কাজে আর কি চড়ায়। সে ব্ল্যাক ম্যাজিক করে শয়তানের সাথে ডিল করে কিছু একটা চায়, কিছু একটা চেয়ে কি পরে শয়তানের, শয়তানের যেটা চাওয়া আছে আমরা যেটা জানি যে আপনি যখন শয়তানের সাথে ডিল করেন শয়তান কিন্তু আপনাকে সবকিছু দেবে, কিন্তু আপনাকে তাকে একটা জিনিস দিতে হবে যেটা আপনার শয়তান যেটা চাবে এটা আপনাকে দিতেই হবে, যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার চান চলে যাবে। তো রিয়া মোস্ট প্রবলি এটা করতে পারে না, দেখে রিয়া আর কি শয়তানের নাম বলি হয়ে গেছে, এটা আর কি সবার ধারণা। এখন সবাই ওই চার্চে যায়, তো চার্চে যাওয়ার সবাই আর কি রিয়ার কথা বলে যে রিয়া এমন আমাদের মেয়েকে আসছে নাকি না। তো সবাই বলে যে হ্যাঁ রিয়া আসছিল আমাদের কাছে, কিন্তু রিয়া রিয়ার সাথে যারা কথা বলছে ওদের কোনো আমরা খবর পাইনি, ওরাও তিন চার দিন ধরে গায়েব হয়ে গেছে, যারা আর কি রিয়ার সাথে আর কি যে কথাবার্তাগুলো বলছে রিয়াকে কৃষ্ণ গ্রহণ করেছে, ওই রিয়া যাদের সাথে কথা বলে এইসব ব্ল্যাক ম্যাজিক কাজগুলো শুরু করছে, তো বলে যে যারা যাদের সাথে কথাগুলি বলছে তাদের কোনো খোঁজ নেই। কিন্তু আমরা যেটা জানতে পারছি তাদের সাথে কন্ট্যাক্ট করে যে রিয়া শয়তানের, তারা যখন আর কি ছিল আর কি এখানে গায়েব হওয়ার আগে, আমরা যখন তাদের কাছ থেকে জানতে পারি যে রিয়া ব্ল্যাক ম্যাজিক করে শয়তানের কাছে চাহিদা করে যে আমার চেহারাটা যাতে আরো সুন্দর হয়ে যাক, শয়তান তাকে একটা দেয়ও, কিন্তু তার বিনিময়ে শয়তান তার কাছে এমন একটা জিনিস চায় যেটা আর কি আমাকে বলেনি বা আমি শুনিনি আমার ফ্রেন্ডের কাছে, ফ্রেন্ড আমাকে বলেনি যে কি বলছে। তো রিয়াটা দিতে পারে না শয়তানকে, দেন রিয়ার জান নিয়ে নেয়। তো এটার পরে আর কি ওই চারজন, ওই তিন চারজন যাদের সাথে কন্ট্যাক্ট করে রিয়া এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, দেন ব্ল্যাক ম্যাজিক শিখে, তারাও গায়েব হয়ে যায় আর রিয়া তো মারাই যায়। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা, আশা করি আমার ঘটনাটা ভালো লাগছে আপনাদের কাছে। রাসেল ভাই আমি আশা করি যে আপনি ঘটনা সিলেক্ট করবেন, আমার কাছে আরো অনেক ঘটনা আছে, যদি সিলেক্ট আমি ওগুলি পাঠাবো। আমার এলাকার ঘটনা তো আরো আছেই, আমার গ্রামের ঘটনা আছে, আমার ফ্রেন্ডের আরো অনেক ঘটনা আছে। তো যদি আপনি এটা সিলেক্ট করেন রাসেল ভাই, আমি আশা করি আমি আরো ঘটনা পাঠাবো। তো এটি ছিল ঘটনা রাসেল ভাই, ভালো লাগলে অফকোর্স সিলেক্ট করবেন। আসসালামু আলাইকুম। You will never be.
রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা কথা বলতে চাই, আপনারা অনেকেই ভূত ডট কম শোনেন কিন্তু এখনো পর্যন্ত হয়তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করা হয়নি হয়তো কোনো কারণে, বা অত ভালো হয়তো আমরা করতে পারছি না। তারপরে আমরা চেষ্টা করে যাচ্ছি, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলেই আপনি পেয়ে যাবেন সমস্ত নোটিফিকেশন। সাথে সাথে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবার আরো একটি অডিও ক্লিপ চলুন শুনে আসি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আজ আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন এক আপু, আপুর নাম লিসা। আপুর ঘটনাটি আমি সরাসরি আপুর ভাষায় বলার চেষ্টা করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি লিজা আপুর ঘটনায় চলে যাচ্ছি। বলছেন লিজা আপু, আসলে 2015 সালের সেই সময়টার কথা মনে পড়লে আজও আমার গায়ে লোম খাড়া হয়ে যায়। আমি তখন চাকরিতে নতুন জয়েন করেছি। আমাদের অফিসটা ছিল বান্দরবানের একেবারে গহীন জঙ্গলের ভেতরে। কোম্পানি থেকে আমাদের জন্য অফিসের ভেতরেই থাকার ব্যবস্থা বা মেস করে দেওয়া হয়েছিল। কিন্তু আমার অভ্যাস ছিল প্রতিদিন অফিস শেষ করে নিজের বাড়িতে ফিরে যাওয়ার। বান্দরবান শহরের কাছাকাছি আমার বাসা ছিল। দিনটা ছিল ডিসেম্বরের মাঝামাঝি কোনো এক সময়। অফিসের কাজ শেষ হতে প্রায় বিকেল 5টা বেজে গেল। আমি ব্যাগ গুছিয়ে বের হওয়ার প্রস্তুতি নিলাম। এমন সময় আমার কলিগ করিম সাহেব বললেন ওনার কিছু কাজ বাকি আছে, তাই উনি আজ মেসে যাবেন না। ওনার সাথে আরো ছিলেন হোসেন, রহমান আর সনি। আমরা সবাই মিলে অফিসের সামনে বারান্দায় বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর কফি খাচ্ছিলাম। মাগরিবের আজান দিতে খুব বেশি দেরি নেই, সনি আমাকে বারবার অনুরোধ করল আজকে রাতটা মেসে থেকে যেতে। ও বলছিল, লিজা তুমি এখন একা যেও না, বাইরে কুয়াশা বাড়ছে আর রাস্তাটা খুব একটা সুবিধারও না। আমি পাত্তাই দিলাম না। আমি হাসি মুখে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার স্কুটারটি স্টার্ট দিলাম। গেট দিয়ে বের হওয়ার সময় দারোয়ান সাহেব আমাকে বললেন, আপা সাবধানে যাবেন, আজকের আকাশটা কেমন যেন মেঘলা হয়ে আছে। আমি গেট পার হয়ে মেইন রোডের দিকে স্কুটার চালানো শুরু করলাম। কাঁচা রাস্তা, দুই পাশে উঁচু উঁচু পাহাড় আর ঘন বন। স্কুটারের হেডলাইটের আলোয় যতটুকু দেখা যাচ্ছিল আমি সবটুকুর উপর ভরসা করেই এগোচ্ছিলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমার মনে হলো চারপাশটা হঠাৎ করে খুব বেশি সাইলেন্ট হয়ে গেছে, এমনকি বনে ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছিল। শীতের রাত হলেও আমার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। আমি হ্যান্ডেলটা শক্ত করে ধরে আল্লাহর নাম নিতে থাকলাম। হঠাৎ করেই আমার স্কুটারের পেছনে একটা খসখস শব্দ হল। মনে হলো কেউ আমার পেছনে বসে আছে। আমি আয়নায় দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল, বা হয়তো আমার ওজনের কারণে বাইকের টায়ার থেকে অমন শব্দ আসছে। কিন্তু এর ঠিক কয়েক সেকেন্ড পরই আমার বাম কানের কাছে, একেবারে কাছে, কেউ একজন খুব ক্ষীণ কণ্ঠে ফিসফিস করে কিছু একটা বলল। আমি স্পষ্ট শুনলাম কিন্তু ভাষাটা বুঝতে পারলাম না। আমার বুকটা তখন ধক করে উঠল। আমি বাইকের গতি বাড়িয়ে দিলাম। ঠিক সেই মুহূর্তে রাস্তার মাঝখানে একটা উঁচু ঢাল ছিল। আমি ঢালটা পার হওয়ার জন্য গতি কমাতেই বিকট একটা হাসির শব্দ শুনলাম। শব্দটা এতই লাউড ছিল যে আমি ভয়ে ভারসাম্য হারিয়ে ফেললাম। আমার স্কুটারটা স্লিপ করে রাস্তার পাশে ঝোপের ভেতর ছিটকে পড়ল। আমার হাতে আর পায়ে বেশ চোট লাগলো। প্যান্টের একপাশ ছিঁড়ে রক্ত বের হতে শুরু করলো। কিন্তু সেই ব্যথা এর চেয়েও বড় ছিল। আমার বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে আর হেডলাইটের আলোটাও নিভে গিয়েছে। আমি অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে আমার ব্যাগ থেকে মোবাইলটা বের করলাম, কিন্তু মোবাইলটা পকেটে কোথাও পাচ্ছিলাম না। হয়তো পড়ে যাওয়ার সময় দুর্গত ছিটকে গেছে। চারপাশ নিকশ কালো অন্ধকারে ছেয়ে গেছে। শুধু গাছের পাতার খসখসানি আর দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। আমি নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করলাম। বললাম, লিজা শান্ত হও, এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, ভয় পাওয়ার কিছু নেই। আমি অনেক কষ্টে উঠে দাঁড়ালাম আর স্কুটারটাকে টেনে তোলার চেষ্টা করলাম। স্কুটারটা বেশ ভারী ছিল। আমি যখন ওটা সোজা করার চেষ্টা করছি, ঠিক তখন আমার নাকে আবার সেই একটা গন্ধ ভেসে এলো। এই গন্ধটা এতটা ক্লোজ ছিল, মনে হলো আমার ঠিক পেছনে কোন একটা এই গন্ধের সোর্স দাঁড়িয়ে আছে। আমি সাহস করে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। শুধু বাতাসের তোড়ে একটা পুরনো জরাজীর্ণ কবরস্থানের দেয়াল দেখা যাচ্ছিল। রাস্তার ঠিক পাশেই ছিল সেই পরিত্যক্ত কবরস্থান। লোকমুখে শুনেছিলাম এই কবরের লিস্টে অনেক আগেই জঙ্গলের কাজ করা শ্রমিকদের নাম ছিল। আমি আর এক মুহূর্ত দেরি না করে স্কুটারের চাবি দিয়ে স্কুটারটাকে অন করলাম আর কিক মারতে শুরু করলাম। কিন্তু কপাল খারাপ, স্কুটারটা কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। মনে হচ্ছিল পিসির ডিসপ্লে অফ হয়ে গিয়েছে, যেমন ব্ল্যাঙ্ক লাগে। আমার বাইকটাও তেমন ডেড হয়ে পড়ে আছে। আমি প্যানিক করতে শুরু করলাম। ঠিক তখনই আমি একটা শব্দ শুনতে পেলাম, কেমন যেন ধূপ ধূপ একটা শব্দ। শব্দটা আমার পেছন থেকে কবরস্থানের দিক থেকেই আসছিল। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম। আমার পায়ের নিচে যেন মাটি সরে গেল। আমি দেখলাম একটা সাদা রঙের বস্তার মতো কিছু একটা লাফিয়ে লাফিয়ে আমার দিকে এগিয়ে আসছে। জিনিসটা উচ্চতায় খুব বেশি না, কিন্তু ওটা যে একটা মানুষের লাশ সেটা বুঝতে আমার বেশি সময় লাগলো না। ওটা সাদা কাফনে মোড়ানো ছিল। কাফনটা অনেক পুরনো আর তাতে মাটির দাগ লেগেছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই লাশের কোনো মুখমণ্ডল ছিল না, একদম সমতল একটা সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি ভেপাচেকা খেয়ে গেলাম। আমার গলা দিয়ে কোনো চিৎকার বের হচ্ছিল না। আমি শুধু শুনলাম সেই লাফানোর লাশটা আমার দিকে আসার সময় নিচ থেকে একটা ঘর ঘরে আওয়াজ আসছে। আমি আমার সর্বশক্তি দিয়ে বাইকটা ঠেলে সামনের দিকে দৌড়াতে শুরু করলাম। কাদার ভেতর দিয়ে ভারী স্কুটার ঠেলে নিয়ে যাওয়া কতটা কষ্টের সেটা আমি তখন বুঝছিলাম না, কারণ আমার মাথায় তখন শুধুই বাঁচার চিন্তা। কিছুটা দূরে যাওয়ার পর আমি ক্লান্ত হয়ে একটা টিনের তৈরি ছাত্রী ছাউনির নিচে দাঁড়ালাম। ছাউনিটা খুব পুরনো ছিল, চালের টিনগুলো জং ধরা। আমি সেখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলাম আর বারবার চারদিকে তাকাচ্ছিলাম। তখনও ওই কাফনে মোড়ার লাশটা আমার পেছনে দেখা যাচ্ছে। আমি জানি না, কিন্তু আমার শরীর ভয়ে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি পকেটে হাত দিয়ে আবার মোবাইলটা খোঁজার চেষ্টা করলাম। মোবাইলটা তখন আমি পাইনি, কিন্তু এবার যখন আমি পকেটে হাত দিলাম আমি মোবাইলটা পেয়ে গেলাম। ব্যাগটা খুলতেই আমার হাত কাঁপতে শুরু করল। ঠিক সেই সময় দূরে একটা স্কুটারের হেডলাইটের আলো দেখতে পেলাম। আলোটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছিল। আমার মনে আশার আলো জাগল। আমি ভাবলাম হয়তো কেউ এই রাস্তা দিয়ে যাচ্ছে। আলোটা আমার কাছাকাছি আসলো। আমি দেখলাম একজন বয়স্ক লোক স্কুটার চালিয়ে আসছেন। উনার পরনে একটা ছাই কালারের পুরনো শার্ট আর একটা সাধারণ চেক চেক লুঙ্গি। ওনার চেহারাটা খুব শান্ত আর সাধারণ ছিল। উনি আমার সামনে স্কুটার থামিয়ে খুব নরম ভয়েসে বললেন, কি মা এখানে কি করো, স্কুটার নষ্ট হয়ে গেছে? আমি ওনাকে দেখে যেন জান ফিরে পেলাম। আমি বললাম, জি চাচা, বাইকটা স্টার্ট নিচ্ছে না, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? উনি হাসি মুখে ওনার বাইক থেকে নামলেন। উনি আমার বাইকের কাছে গিয়ে শুধু একটা কিক দিলেন আর আশ্চর্যজনক ভাবে সাথে সাথেই বাইকটা অর্থাৎ আমার স্কুটারটার ইঞ্জিন গর্জে উঠল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি নিজে এতক্ষণ কিক দিলাম, কিছুই হলো না, আর উনি একবার কিক দিলেন তাতেই এটা স্টার্ট হয়ে গেল। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানালাম। উনি বললেন, আরে ঠিক আছে মা, চলো আমি তোমাকে মেইন রোড পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমি ওনার বাইকের পেছনে চলতে শুরু করলাম। ওনার উপস্থিতি আমাকে অনেক সাহস দিল। আমার যখন মেইন রোডের মাথার কাছে পৌঁছালাম তখন বেশ ভয় লাগছিল। উনি হাত টেনে আমাকে বিদায় জানিয়ে উল্টো দিকে চলে গেলেন। হয়তো এই কারণে আমার ভয় লাগছিল। আমি আর পেছনে না তাকিয়ে দ্রুত গতিতে আমার বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছানোর পর আমি আম্মুকে সব খুলে বললাম। আম্মু আমাকে পানের বাক্স থেকে একটা জ্বরের তাবিজ বের করে হাতে বেঁধে দিলেন, বললেন কাল অফিসে যাস না। পরদিন সকালে আমি জ্বরের কারণে একদম বিছানা থেকে উঠতে পারছি না, সারা শরীর ব্যথায় টনটন করছে। বেলা ১১টার দিকে সনি আমাকে ফোন করল। ও খুব উত্তেজিত ভয়েসে বলল, লিজা তুমি কোথায়, অফিসে আসনি কেন, জানো কাল রাতে কি হয়েছে, করিম সাহেব পাগল হয়ে গেছেন। আমি ফোনে সনির কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। করিম সাহেব তো কাল বেশ ভালোই ছিলেন। আমি সনিকে বিস্তারিত জিজ্ঞাসা করলাম। সনি বলল, কাল রাত 9টার দিকে করিম সাহেব এক্সকেভেটর চাচ্ছিলেন। হঠাৎ উনি যন্ত্রটা থামিয়ে নিচে নেমে আসেন এবং পাগলের মতো হাসতে শুরু করেন। আমরা যখন ওনার কাছে গেলাম, দেখলাম ওনার চোখের মণি দুটো উল্টে গেছে, সাদা অংশ দেখা যাচ্ছে। উনি আমাদের কাউকে চিনতে পারছিলেন না, শুধু মুখে ফেনা উঠছিল ওনার। পরে রেহমান আর হোসেন মিলে ওনাকে রুমে নিয়ে যায়। আমি আর থাকতে পারলাম না, আমার শরীর খারাপ থাকলেও আমি একটা ট্যাক্সি নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। অফিসে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। করিম সাহেবকে একটা রুমের ভেতর দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। চার পাঁচজন স্টাফ মিলে ওনাকে সামলাতে পারছে না। উনি এমন ভাবে শরীর মুচড়ে ফেলছিলেন যা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর ওনার কণ্ঠস্বর কেমন যেন বদলে গিয়েছে, মনে হচ্ছিল ওনার ভেতর থেকে অনেকগুলো মানুষ একসাথে কথা বলছে। আমি দরজার বাইরে দাঁড়িয়ে ওনার চিৎকার শুনছিলাম। হঠাৎ করিম সাহেব একদম শান্ত হয়ে গেলেন। উনি আমার দিকে তার দৃষ্টি স্থির করে তাকালেন। ওনার চোখ দুটো তখন কেমন যেন কালো হয়ে আছে। উনি খুব ধীর কণ্ঠে একটা অচেনা ভয়েসে বললেন, তুমি এসেছ, বলেছিলাম না পরের বার মরবি, আমাকে তোর ভেতরে আসতে দে, আমি তোর সাথে মিলে মানব জাতিকে মজা দেখাবো, দে আমাকে আসতে দে। রুমের ভেতরে তখন একটা পচা নর্দমার গন্ধ ছড়িয়ে পড়ল। আমি ভয়ে পিছিয়ে গেলাম। করিম সাহেব আবার চিৎকার করে বলতে লাগলেন, 13 বছর আগে তোর ভাই মারা গেছে, ওকে আমরাই মেরেছি, এবার তোর পালা। আমার বড় ভাইয়া সত্যি 13 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, কিন্তু এই করিম সাহেব তো সেটা কোনোভাবেই জানেন না। উনি তো আমার ফ্যামিলি হিস্ট্রি সম্পর্কে কিছুই জানেন না। আমি শিউরে উঠলাম। রহমান সাহেব আমাকে সরিয়ে নিলেন। উনি বললেন, লিজা তুমি এখন রুমে যাও, আমরা হুজু ডেকেছি, উনি এসে রুকিয়া করবেন। করিমের উপর কোনো শক্তিশালী জিনের আছর হয়েছে হয়তো। আমি আমার ডেস্কে ফিরে আসলাম, কিন্তু কাজে মন দিতে পারছিলাম না। বিকেলে হুজুর আসলেন। উনি অনেকক্ষণ ধরে করিম সাহেবের উপর আয়াত পড়ে ফু দিলেন। ভেতর থেকে করিম সাহেবের অমানবিক চিৎকার শোনা যাচ্ছিল। একসময় সব সাইলেন্ট হয়ে গেল। আমি ভাবলাম হয়তোবা সব ঠিক হয়ে গেছে, কিন্তু আসল ভয়টা তখনও বাকি ছিল। সন্ধ্যাবেলা আমি যখন অফিসের ক্যান্টিনে পানি খেতে যাচ্ছিলাম, তখন দেখলাম রহমান সাহেব বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমি ওনার কাছে গিয়ে বললাম, রহমান ভাই, করিম ভাই এখন কেমন আছেন? রহমান সাহেব আমার দিকে ফিরে তাকালেন। ওনার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি। উনি কোনো কথা বললেন না, শুধু ওনার হাতটা আমার কাঁধে রাখলেন। আমি সাথে সাথে ছিটকে সরে আসলাম। ওনার হাতটা বরফের মতো ঠান্ডা ছিল, এতটাই ঠান্ডা যে আমার মনে হলো আমার কাঁধটা জমে গিয়েছে। উনি ফিসফিস করে বললেন, তোমার চার্জার লাইটটা কি ব্যাগে আছে? আমি অবাক হয়ে গেলাম। রহমান সাহেব আমার চার্জার লাইটের কথা জানলেন কি করে? আমি তো কাল রাতে ওই বয়স্ক লোকটাকে দেখার পর বের হয়ে গিয়েছিলাম। আমি কিছু বলার আগেই হোসেন দূর থেকে চিৎকার করে বলল, লিজা ওখানে কার সাথে কথা বলছো, পালাও ওখান থেকে। আমি হোসেনের দিকে তাকালাম। হোসেন খুব দ্রুত আমার দিকে ছুটে আসছে, ওনার হাতে একটা লাঠি। আমি আবার রহমান ভাইয়ের দিকে তাকালাম, কিন্তু যা দেখলাম তাতে আমার কিছুই বুঝতে বাকি রইল না যে আমি মহা বিপদে পড়েছি। রহমান ভাইয়ের পা দুটো, ওনার পা দুটো মাটির সাথে লেগেছিল না, উনি শূন্যে ভাসছিলেন। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি স্পষ্ট দেখলাম রহমান ভাই এভাবে হাত নেড়ে আমার দিকে এগিয়ে আসছে। উনি এসে একটা হ্যাচকার টানে আমাকে পেছনে সরিয়ে নিল। আমি ভয়ে ভেবাচিকে খেয়ে হোসেনের গেঞ্জি খামছে ধরলাম। হোসেন চিৎকার করে বলতে লাগলো, লিজা ও রহমান না, রহমান তো মাদ্রাসায় হুজুরকে নিয়ে আসার জন্য আধা ঘন্টা আগেই বাইক নিয়ে বাইরে গেছে, তুমি কার সাথে কথা বলছো দেখো। আমি যখন হোসেনের কথা শুনে আবার সামনের দিকে তাকালাম, দেখলাম সেখানে কেউ নেই। সম্পূর্ণ করিডোরটা একেবারে ফাঁকা, কোনো মানুষ নেই, কোনো ছায়াও নেই, শুধু বাতাসের তোরে একটা জানালার পাল্লা আছড়ে পড়ছে, আর সেই ভটকা গন্ধটা আগের চেয়ে অনেক বেশি তীব্র হয়ে আমার নাকে লাগছে। আমার শরীর থরথর করে কাঁপছিল, মনে হচ্ছিল এখনই ফ্লোরে আছাড় খেয়ে পড়ে যাব। হোসেন আমাকে ধরে কোনো মতো একটা চেয়ারের উপর বসালো। ও আমাকে এক গ্লাস পানি এনে দিল, কিন্তু আমার হাত এতটাই কাঁপছিল যে আমি গ্লাসটা ঠিকমতো ধরতে পারছিলাম না। টিনের গ্লাসের পানিটা কাঁপতে কাঁপতে আমার হাত থেকে পড়ে গেল। হোসেন আমার পাশে বসে কপালে হাত দিয়ে দেখল আমার গা জ্বরে পড়ে যাচ্ছে। ও খুব চিন্তিত হয়ে বলল, লিজা আমার মনে হয় তোমার স্ট্রেস অনেক বেড়ে গেছে, কালকে ওই বাইক অ্যাক্সিডেন্ট আর আজ অফিসের এই ঝামেলা মিলিয়ে তুমি হয়তো হ্যালোসিনেশন করছো। চলো তোমাকে ক্লিনিকে নিয়ে যাই, ডাক্তার সাহেব একটু দেখুক তোমাকে কি অবস্থা। আমি ভয় ভয় বললাম, হোসেন আমি নিজের চোখেই দেখেছি রহমান ভাইকে ওখানে দাঁড়িয়ে থাকতে, উনি আমার কাঁধেও হাত রেখেছেন, ওনার হাতটা বরফের মতো ঠান্ডা ছিল। হোসেন আমি কি পাগল হয়ে গেছি? হোসেন আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, বলল, না না আমি পাগল হইনি, অনেক সময় অতিরিক্ত টেনশনে মানুষের ব্রেইন তাদেরকে ধোকা দেয়, ওটাকে বলে স্প্লিট পার্সোনালিটি বা প্যারানোয়া। রহমান তো এখানে ছিলই না, ও তো বাজারে, চলো দেরি করো না। হোসেন আমাকে গেট পর্যন্ত নিয়ে গেল, আমরা একটা রিক্সায় উঠলাম। রিক্সায় যাওয়ার সময় আমি বারবার পেছনের দিকে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল অফিসের গেটের উপর সেই সাদা কাফনে মোড়ানো লাশটা বসে আমাকে দেখছে আর খিক খিক করে হাসছে। ক্লিনিকে পৌঁছানোর পর ডাক্তার সাহেব আমার জ্বর আর ব্লাড প্রেশার চেক করলেন। উনি বললেন আমার ব্লাড ভেইনগুলোতে কোন একটা ইনফেকশন আছে কিনা দেখার জন্য কিছু ফর্মালিটি শেষ করে ব্লাড টেস্ট করতে হবে। উনি এটাকে জাস্ট ওয়ার্ক স্ট্রেস আর ট্রমাটিক শক হিসেবে ডায়াগনোসিস করলেন। আমাকে কিছু ওষুধ আর একটা ইনজেকশন দেওয়া হলো। ক্লিনিকের বেডে শুয়ে শুয়ে আমি মনে মনে লজিক্যাল সলিউশন খোঁজার চেষ্টা করছিলাম। ভাবলাম হয়তো হোসেন ঠিক বলছে, পাহাড়ি এলাকায় এই দুর্গম জঙ্গলে একাকি থাকতে থাকতে আমার সাইকোলজিক্যাল কোনো সমস্যা হচ্ছে, হয়তো হয়তো ওই বুড়োলোকটা বা লাফানোর লাশটা সবই আমার মনের ভুল, কিন্তু ওই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শটা ওটা তো আমি এখনো অনুভব করতে পারছি। আমার কাঁধের যে জায়গায় উনি হাত রেখেছিলেন সেখানে একটা কালো কালশিটে দাগ পড়ে গেছে। ডাক্তার ওটা দেখলে উনি বললেন ওটা হয়তো পড়ে গিয়ে চোট পাওয়ার কারণে হয়েছে। আমি আর কথা বাড়ালাম না। ঘন্টা দুয়েক পর রহমান ভাই আসলেন, উনি বাজারের মাদ্রাসায় একজন সিনিয়র শিক্ষক বা হুজুরকে নিয়ে এসেছেন। হুজুর এসে করিম সাহেবের রুমে ঢুকলেন। আমরা ক্লিনিক থেকে মাত্রই ফিরেছি, আমি মেসেজেতে ভয় পাচ্ছিলাম, তাই হুজুর আসার খবর শুনেই অফিসের কমন রুমে গিয়ে বসলাম। রুমে পিনপতন নিরবতা চিরে মাঝে মাঝে করিম সাহেবের ঘর থেকে একটা অমানসিক আওয়াজ ভেসে আসছিল। ওটা কোনো মানুষের ভয়েস হতে পারে না, মনে হচ্ছিল একটা বুনো জানোয়ার আর মানুষের গলার স্বর কেউ মিক্স করে রেকর্ডিং প্লে করছে। রহমান ভাই আমার পাশে এসে বসলেন, আমি ওনার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালাম। রহমান ভাই জিজ্ঞাসা করলেন, লিজা তোমার শরীর এখন কেমন? শুনলাম তুমি ক্লিনিকে গিয়েছিলে। আমি দেখলাম ওনার পা দুটো এখন মাটির উপরেই আছে। আমি খুব সাবধানে ওনাকে জিজ্ঞাসা করলাম, রহমান ভাই আপনি কি আধ ঘন্টা আগে অফিসের বারান্দায় ছিলেন? রহমান ভাই আকাশ থেকে পড়লেন। উনি বললেন, কি বলো, আমি তো এখনই বাজার থেকে ফিরলাম, করিমের জন্য তাবিজ আর হুজুরকে আনতে গিয়েছিলাম, আমি তো মাত্রই ফিরলাম। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, তার মানে হোসেন ঠিকই বলেছিল আমার হ্যালোসিনেশন হয়েছে। ঠিক এই সময় করিম সাহেবের রুম থেকে একটা বিকট শব্দ হলো, মনে হলো যেন কেউ ভারী আলমারির বাক্স বা লোহার আলনা আছাড় দিয়ে মেঝেতে ফেলেছে। হুজুর চিৎকার করে বললেন, রহমান ভেতরে আসো, ওকে সামলানো যাচ্ছে না। আমরা সবাই দৌড়ে রুমের ভেতরে গেলাম। দরজার ফাঁক দিয়ে আমি যা দেখলাম তা দেখে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। করিম সাহেব ফ্লোরে চিত হয়ে শুয়েছেন, ওনার সারা শরীর কেমন যেন বেঁকে আছে, ওনার শুধু মাথা আর পায়ের কোড়ালি মেঝের সাথে একসাথে লেগে আছে, মাঝখানের অংশটা শূন্যে উঠে গেছে, ওনার মুখ দিয়ে কেমন যেন সাদা ফেনা বের হচ্ছে, ওনার চোখ দুটো যেন জল জল করছে। হুজুর তসবি গুনে গুনে পড়ছেন আর গলায় ঝুলানো একটা লকেটে হাত দিয়ে ধরে আছেন। হুজুর যখন জোর গলায় আয়াত পড়া শুরু করলেন তখন করিম সাহেবের গলা থেকে একটা মোটা আওয়াজ বের হয়ে এলো। সে বলল, কিরে তোরা তোরা এই কাজে জড়াস না, সাবধান করে দিচ্ছি, নইলে তোদের অবস্থা ওর ওই অমুকের মতো হবে, আরে ও ভাইয়ের মতো হবে, বলেই দেই, এত লুকোনোর কি আছে। কথাটা শুনে রহমান ভাই থমকে দাঁড়ালেন। ওনার ছোট ভাই অমুক 4 বছর আগে, আমি এখানে ওনার ছোট ভাইকে অমুক বলছি কারণ ওনার ছোট ভাইয়ের নাম আমি জানি না, ওনার ছোট ভাই 4 বছর আগে ঠিক এই জঙ্গলে কাজ করতে এসে গাছ চাপা পড়ে মারা গিয়েছিল। রহমান ভাইয়ের চোখ ভিজে উঠল। উনি হুজুরকে বললেন, হুজুর ও আমার ভাইকে কিভাবে চিনল? আমার ভাইয়ের কথা তো আমি কখনো কাউকে বলিনি। হুজুর গম্ভীর গলায় বললেন, এটা করিম বলছে না, ওর ভেতরে থাকা জিনটা বলছে। জিনের আসর যখন গভীর হয় তখন সে মৃত মানুষের স্মৃতি বা কারিন থেকে তথ্য চুরি করে মানুষকে ধোকা দেয়, তোমরা ভয় পেও না। হুজুর আবার তিলাওয়াত শুরু করলেন। উনি একটা বোতলে করে আনা পানি করিম সাহেবের মুখে ছিটিয়ে দিলেন। পানিটা করিম সাহেবের গায়ে লাগার সাথে সাথে তিনি যেন ঝাঁপ দিয়ে উঠলেন। হুজুরের গলায় তখন অজানা আতঙ্ক। তিনি আমাদের সবাইকে রুম থেকে বের হয়ে যেতে বললেন। উনি দরজা ভেতর থেকে লক করে দিলেন। আমরা বাইরে দাঁড়িয়ে থাকলাম। জানালার বাইরে তখন কুয়াশা এতটাই ঘন হয়েছে যে টর্চের আলোতেও দূরের জিনিসপত্র খুব একটা দেখা যাচ্ছে না। আমি সবকিছুই পর্যবেক্ষণ করছিলাম। হঠাৎ আমার মনে পড়ল, কিছুক্ষণ আগে যখন হুজুর করিমের গায়ে পানি ঢেলেছিল তখন সে কার কাছে সাহায্য চেয়েছিল। সে কার কাছে সাহায্য চেয়েছিল? প্রায় এক ঘন্টা পর হুজুর রুম থেকে বের হলেন। ওনার কপাল থেকে ঘাম ঝরছে, ওনার পরনের পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে। উনি বললেন, বিপদ অনেক বড়, এটা কোনো সাধারণ জিন না। করিমের উপর যে শয়তানের শক্তির প্রভাব পড়েছে সেটা অনেক পুরাতন। ও শরীরের পজিশন এতটাই স্ট্রং যে ওকে এখনই আমাদের মাদ্রাসায় বিশেষ ঘরে নিয়ে যেতে হবে, এখানে ওর চিকিৎসা সম্ভব না। অগত্যা রহমান সাহেব আর হোসেন মিলে করিম সাহেবকে মাদ্রাসায় নিয়ে যেতে শুরু করলেন। হুজুরও তাদের সাথে গেলেন। যাওয়ার সময় হুজুর আমাকে একটা ছোট মাটির চারি বা প্লেটে করে কিছু একটা বালি দিলেন। উনি বললেন, লিজামা, এই স্যান্ড অথবা বালি পবিত্র, তোমার মেসের দরজার সামনে ছিটিয়ে রাখবে। আর যাই হোক, আজ রাতে কোনোভাবেই রুম থেকে বের হো না, কেউ ডাকলেও না। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সবাই চলে যাওয়ার পর অফিসটা কেমন যেন হন্টেড লাগলো আমার কাছে। আমি বিছানায় শুয়ে কয়েল জ্বালালাম, প্রচুর মশা। কয়েলের ধোঁয়ায় কেমন যেন অদ্ভুতভাবে রুমের কোনায় জমে গিয়েছে। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম। ঠিক মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেল, একটা পিনপতন নীরবতা। কিন্তু ঠিক তখনই আমি আমার রুমের জানালার কাচের উপর নখের আঁচড়ানোর আওয়াজ পেলাম। আমি ভয়ে কম্বলের ভেতরে ঢুকে গেলাম। মনে হচ্ছিল আমার হার্টবিট রুমের দেয়ালগুলোতে ধাক্কা খাচ্ছে। কিছুক্ষণ পর শব্দটা বন্ধ হয়ে গেল, কিন্তু এরপরেই শুরু হলো ডোরবেল বাজার শব্দ। আমাদের মেসের রুমে কোনো ইলেকট্রিক ডোরবেল ছিল না, শুধু দরজায় টোকা দেওয়ার শব্দ হতো। কিন্তু আমি স্পষ্ট শুনলাম একটা যান্ত্রিক ডোরবেলের আওয়াজ। আমি ভাবলাম হয়তো হোসেনরা ফিরে এসেছে। আমি বিছানা থেকে নামলাম, কিন্তু তখনই হুজুরের সেই কথা মনে পড়ে গেল, কোনোভাবেই রুম থেকে বের হবে না। আমি দরজার কাছে গিয়ে কৌতূহল নিয়ে ফুটোতে দেখার চেষ্টা করলাম। বাইরে চার্জার লাইটের অবস্থায় আমি যা দেখলাম তা দেখে আমার গলা শুকিয়ে গেল। দরজার বাইরে কেউ নেই, কিন্তু করিডোর দিয়ে সাদা কাফনে মোড়ানো লাশটা লাফিয়ে লাফিয়ে আমার দরজার দিকে আসছে। আমি প্রতিবার ওটা যখন লাফাচ্ছে তখন মেঝের সিমেন্টের চারিতে একটা শুকনো হাড়ের ঘর ঘরের মতো আওয়াজ হচ্ছে। লাশটা ঠিক আমার সামনে দাঁড়ানো, আমি দরজার ওপাশে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ আমার ফোনে একটা কল এলো। আমি ভয় ভয় ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে কোনো মানুষের কণ্ঠ আসছিল না, শুধু একটা বাতাস ফিসফিস করে যেন আমার কানে কানে কেউ বলল, এখন থেকে আমাদের প্রথম প্রথমবার দেখা হলে তোমার কলেজের চাপ দেবে, তুমি কষ্ট পাবে, তোমার সারা শরীরে ব্যথা স্রোত হয়ে যাবে, ছুরিকাঘাত হবে, দ্বিতীয়বার আমাদের দেখলে তোমার কলেজের রক্ত তোমার নাক মুখ দিয়ে বেরিয়ে আসবে, তৃতীয়বার আমাদের দেখলে তুমি মারা যাবে। আমি ফোনটা কান থেকে সরিয়ে নিলাম। আমার সারা শরীরে যেন কেউ গরম পানি ঢেলে দিয়েছে। হঠাৎ করে দরজার ওপাশে একটা ধাক্কা লাগলো। মনে হলো বিশাল কোনো ভারী পশু দরজাটা ভেঙে ফেলার চেষ্টা করছে। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমি যতবারই পড়ছি ওপাশ থেকে ততবারই এই ব্যঙ্গাত্মক হাসি আমার কানে ভেসে আসছে। এক সময় সব শান্ত হয়ে গেল। আমি মেঝের উপর বসে কাঁপছিলাম। কতক্ষণ ওভাবে বসেছিলাম আমি জানি না। হঠাৎ করে সকালের পাখির ডাকে আমার ঘোর কাটল। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো আসছিল। আমি সাহস করে দরজা খুললাম। বারান্দায় হুজুরের দেওয়া বালিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আর মেঝের উপরে কিছু পচা চামড়া কালো কুচকুচো হয়ে পড়ে আছে। আমি দ্রুত রেডি হয়ে অফিসের দিকে গেলাম। গিয়ে দেখলাম রহমান ভাই আর হোসেন ভাই ফিরে এসেছে। ওনাদের চেহারা খুব বিধ্বস্ত। হোসেন ভাই আমাকে দেখে একটা দীর্ঘ শ্বাস ফেলল, বলল, লিজা, করিম সাহেবের অবস্থা খুব খারাপ, উনাকে মাদ্রাসায় রাখাই যায়নি। কাল রাতে উনি এমন পাগলামি শুরু করেছিলেন যে চারজন মানুষও উনাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারছিল না। উনি নিজের নখ দিয়ে নিজের গালের চামড়া ছিঁড়ে ফেলেছেন। রহমান ভাই বললেন, আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানো, করিমের গলায় একটা তাবিজ ছিল যেটা হুজুর দিয়েছিলেন, রাতে সেটা একাই কোথায় যেন হারিয়ে গেল। একবার আমি দেখেছিলাম রুমের একটা কোনায় কিছু একটা পুড়ছে। ওখানে আমি করিমের গলায় থাকা তাবিজের যে সুতোগুলো ছিল সেগুলো দেখেছিলাম। ডাক্তাররা বলেছেন এটা কোনো মেডিকেল সলিউশন না, একে কোনো সাইকিয়াট্রিক হসপিটালে নিতে হবে। কিন্তু হুজুর বলেছেন ওকে রুকেয়া করার জন্য অন্য কোনো শহরে নিয়ে যেতে। আমি তখন করিম ভাইয়ের ফোন করার কথা বললাম। রহমান ভাই আকাশ থেকে পড়লেন। উনি পকেট থেকে করিম সাহেবের মোবাইলটা বের করে দেখালেন, ওটা পুরোপুরি ভাঙা আর সেটার ভেতরে কোনো সিমও নেই। করিম সাহেব কাল রাতে ওটা ভেঙে ফেলেছেন। আমি স্তম্ভিত হয়ে রহমানের মোবাইলের কল লিস্ট চেক করলাম, সেখানেও কোনো ইনকামিং কল নেই। আমি অবাক হয়ে গেলাম, আমার মনে হলো আমি একটা পাজেল বা গোলকধাঁধার মধ্যে আটকে গেছি। কি রিয়েল আর কি হ্যালোসিনেশন আমি বুঝতে পারছি না। হোসেন আমাকে রিল্যাক্স করার জন্য ক্যান্টিনে নিয়ে গেল, কিন্তু ক্যান্টিনে ঢোকার সময় আমি দেখলাম রান্নাঘরে একটা লোক বটি দিয়ে কাঁচা মাংস কাটছে। লোকটার পিঠটা আমার দিকে ফেরানো, তার পরনে ছাই কালারের শার্ট। হোসেন আমাকে জিজ্ঞাসা করল, কি দেখছো লিজা? আমি আঙ্গুল দিয়ে লোকটাকে দেখালাম। হোসেন রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, কই? ওখানে তো কেউ নেই, বুড়ো বাবুর্চি তো সকালে বাজারে গেছে। আমি চিৎকার করে উঠলাম, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। আমি ব্যাগ নিয়ে অফিসের গেটের দিকে দৌড় দিলাম। হোসেন আমার পেছন পেছন আসলো। গেটের কাছে গিয়ে আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। মাটি থেকে ওঠার পর আমি দেখলাম ড্রয়ারের মতো একটা গর্তের ভেতরে একটা পুরনো জং ধরা পেরে আর তার সাথে একটা লম্বা চুল পেঁচানো আছে। আমার এই মানসিক অবস্থাটা খুবই খারাপ ছিল। ঠিক এই সময় সনি আমাদের কাছে দৌড়ে আসলো, ওর হাতে একটা ফাইল। ও হাঁপাতে হাঁপাতে বলল, লিজা, রহমান ভাই, আমি আমাদের অফিসের পুরনো রেকর্ড রুমে এই জায়গাটা একটা স্কেচ ম্যাপ পেয়েছি। এখানে আগে খনিজ উত্তোলনের জন্য খনন করা হয়নি, বরং এখানে একটা পুরনো কালো জাদু প্র্যাকটিসের আস্তানা ছিল। এটাকে একটা কাল্ট স্পেস বলে ধারণা করা হতো। আমরা সবাই ফাইলে থাকা সেই স্কেচের দিকে তাকালাম। স্কেচের একটা মুখশীল মানুষের ছবি আঁকা ছিল, যার নিচে ল্যাটিন বা অন্য কোনো প্রাচীন ভাষায় কিছু লেখা ছিল। ছবির মানুষটা অবিকল সেই লাফানো লাশের মতো। হঠাৎ আমার মাথার উপর থাকা ঝাড়বাটিটা কেমন যেন ব্লিঙ্ক করতে শুরু করলো। করিডোরের শেষ পান্থা থেকে একটা ভারী গলায় আওয়াজ আসলো, ইউ উইল বি অ্যান এক্সাম্পল, ইউর ডেথ উইল গিভ মি মাই লাইফ। আমরা সবাই ভয়ে ছিটিয়ে গেলাম। মনে হল দেয়ালের প্লাস্টার খসে পড়ছে আর পুরনো রুমের তাপমাত্রা জিরো ডিগ্রিতে নেমে যাচ্ছে। হোসেন আমার হাত শক্ত করে ধরল, কিন্তু আমি দেখলাম হোসেনের চোখের মণি দুটো ধীরে ধীরে কেমন যেন বদলে যাচ্ছে। আমার চোখের সামনে হোসেনের উজ্জ্বল বাদামি চোখের মণি দুটো যেন কালির মতো কালো হয়ে যাচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। হোসেন আমার হাতটা এত জোরে চেপে ধরল যে মনে হলো হাতের কবজির হাড়গুলো এখনই মটমট করে ভেঙে যাবে। ওর শরীরের তাপমাত্রা আগুনের মতো গরম হয়ে উঠেছে। হোসেন ও শক্ত চোয়াল গেঁথে আমার দিকে তাকালো আর মুখ দিয়ে যে আওয়াজটা বের করলো সেটা কোনো মানুষের হতে পারে না। সে বলল, রেলিন কুয়ো ফেল মরি, লিভ অর ডাই, চলে যা এখান থেকে, নইলে তোদের সবার এই জঙ্গলের লাশ পচে পচে মরবে। আমি হোসেনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওর গায়ে তখন অমানবিক শক্তি। রহমান ভাই আর সনি দৌড়ে এসে হোসেনকে জাপটে ধরল, কিন্তু হোসেন এক ঝটকায় দুজনকে ছিটিয়ে ফেলে দিল। ওর শরীরটা অস্বাভাবিক রকম হয়ে যাচ্ছিল। হোসেন হঠাৎ করে তার পা এবং হাত যেমন কেমন যেন মচড়াতে শুরু করল। রহমান ভাই মেঝে থেকে উঠে দাঁড়ালেন। সনি, জলদি হুজুরকে ফোন করো, হোসেনের উপর এই জিনিসটা ভর করেছে। লিজা, তুমি ড্রয়ার থেকে আগরবাতি আর কোরআন মাজিদটা নিয়ে এসো। আমি কাঁপতে কাঁপতে আলমারির ড্রয়ার থেকে আগরবাতির প্যাকেটটা বের করলাম, কিন্তু অবাক হয়ে গেলাম, আগরবাতির ধোঁয়াটা বাতাসের উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। কিভাবে হচ্ছে আমার কোনো আইডিয়া নেই। হুজুরকে ফোন করার চেষ্টা করতেই সনি দেখল মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। পুরো অফিসের কাস্টমার সার্ভিস বা সিগন্যাল যেন অদৃশ্য দেয়ালের ওপাশে আটকে গেছে। হুজুর রুমে ঢুকিয়ে পরিস্থিতি বুঝলেন। উনি আর দেরি না করে পবিত্র কিছু পানি আর বালি হোসেনের গায়ে ছিটিয়ে দিলেন। ওর গলায় ভিনদেশি টোনটা আমাদের কলেজে কাঁপন ধরিয়ে দিচ্ছিল। হুজুর যখন সজোরে দোয়া পড়তে শুরু করলেন, হোসেন চিৎকার করে বলল, মাফ মাফ মাফ, আমাকে মাফ করে দাও, আমি কষ্ট আর সহ্য করতে পারছি না, আমাকে মাফ করে দাও, ক্ষমা করো আমাকে। হোসেন কার কাছে মাফ চাইছিল আমি জানি না, কিন্তু ওর কথার মাঝখানে বারবার কিছু একটা নাম সে বলছিল, যে নামটা ল্যাটিন ভাষায় হয়তোবা সে বলছিল, তাই আমরা বুঝতে পারছিলাম না। হুজুর যতটুক বলেছিল তাতে আমরা যতটুক জানি এটা শয়তানের কোন সর্দার। হুজুর তখন ওনার তসবি বের করে হোসেনের কপালে ছোঁয়ালেন, সাথে সাথে হোসেনের কপাল থেকে কেমন যেন একটা ধোঁয়া বেরোতে শুরু করলো। হুজুর ধমক দিয়ে বললেন, তুই কে, কেন এই মানুষটাকে কষ্ট দিচ্ছিস, জানিস না মানুষের শরীরের কবজা করা বারণ, তুই কে বল। হোসেন তখন একটা বিকৃত হাসি দিয়ে বলল, আমি কি মিথ্যা? তুই জানিস আমি মিথ্যা না, তোর পবিত্র হাত দিয়ে আমাকে ধরবি না। এক পা তো তোর কবরে, এবার কি পুরো শরীরটাই কবরে নিতে চাস? হুজুর দমে গেলেন না, উনি আরো উচ্চস্বরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলেন। হোসেন তখন ছটফট করতে করতে বমি করতে শুরু করল, আর সেই বমির রং ছিল কেমন যেন অদ্ভুত। এই দৃশ্যটা এতটাই ডিস্টার্বিং ছিল যে সনিয়া রহমান ভাই আর বমি সামলাতে পারলেন না, তারাও দৌড়ে করিডোরের কাছে চলে গেলেন। এই ধস্তাধস্তি প্রায় তিন ঘন্টা ধরে চলল। হুজুরের কপালে বিন্দু বিন্দু ঘাম, উনি ক্লান্ত হয়ে যাচ্ছিলেন, কিন্তু উনি ওনার জিকির থামাননি। এক সময় হোসেন একদম নেতিয়ে পড়ল, ও শরীরের সেই স্বাভাবিক তাপ কমে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হুজুর একটা বড় শ্বাস ফেললেন, আপাতত শান্ত হয়েছে, কিন্তু এই জঙ্গলটা অপবিত্র। লিজামা, তোমার আজ রাতেই এই অফিস ছেড়ে শহরে চলে যেতে হবে, এখানে থাকলে তোমাদের সবার জানের মায়া আর থাকবে না। এখানে শয়তানের খুব বড় একটা অংশ আছে, তাই এখান থেকে যতদূর সম্ভব পালিয়ে যাও। আমরা এক মুহূর্ত দেরি করার সাহস পেলাম না। হোসেনকে অজ্ঞান অবস্থাতেই গাড়ির পেছনে শোয়ানো হলো। আমি আমার দরকার কিছু ফাইল আর স্কুটারের চাবি নিয়ে জিপে উঠে পড়লাম। জিপটা যখন জঙ্গলের সেই কর্দমাক্ত রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি জানালার কাছ দিয়ে বাইরে তাকিয়েছিলাম। আমি দেখলাম সেই পুরনো কবরস্থানের পাশে একটি কুঁড়ে ঘর, যার সামনে লুঙ্গি পরা বুড়ো একজন কেউ দাঁড়িয়ে আছেন। উনি এক দৃষ্টিতে আমাদের জিপের দিকে তাকিয়ে আছেন। ওনার চোখে কোনো মায়া ছিল না, ছিল এক ধরনের ঘৃণা। জঙ্গল পার হয়ে আমরা মেইন রোডে উঠলাম। তখন আমার মনে হলো যেন আমি নতুন জন্ম ফিরে পেলাম। আমি ওই রাতে আর নিজের বাসায় ফিরিনি, সোজাসুদি হসপিটালে গেলাম হোসেনকে ভর্তি করানোর জন্য। হোসেন প্রায় সাত দিন পর জ্ঞান ফিরে পায়, কিন্তু জ্ঞান ফেরার পর এবং আগে যা কিছু হয়েছে সবকিছু সে ভুলে গেল। বিশেষ করে করিম সাহেবের সাথে ঘটা ওইসব ভয়ঙ্কর স্মৃতি ওর মাথা থেকে কিভাবে যেন হারিয়ে গিয়েছিল। ডাক্তাররা এটাকে অতিরিক্ত স্ট্রেসের কারণে মেমোরি লস হয়েছে বলে জানিয়েছেন, কিন্তু আমি জানি ওটা হুজুরের ব্লেসিংস বা দোয়ার ফল। আমি ওই কোম্পানির ওই ব্রাঞ্চটা থেকে এরপর চাকরি ছেড়ে দিয়েছিলাম। অনেকদিন আর কোথাও চাকরি করতে পারিনি। করিম সাহেব এখনো সুস্থ হননি, উনি বর্তমানে একটি মানসিক ক্লিনিকের চিকিৎসাধীন আছে। মাঝে মাঝে উনি এখনো মাঝরাতে চিৎকার করে ওঠে আর বলেন মুখহীন কোনো সাদা লাশ নাকি তিনি দেখতে পাচ্ছেন। এই ছিল লিজাপুর ঘটনা। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি এখানেই শেষ। আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। যদি ঘটনাটি ভালো লাগে আমাদেরকে জানাবেন, আর যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমাদের জানাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে সময় নিয়ে আমার ঘটনাটা শোনার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।
আশা করছি আপনারা ভালো আছেন, ভালোর দলে আছেন, এবং এখন পর্যন্ত যে ঘটনাগুলো শুনেছেন আপনাদেরকে নিয়ে যেতে পেরেছে সেই ঘটনাগুলো ভয়ের রাজ্যে। বাকি সময়টাও ভালো কাটবে আশা করছি। এবার আরো একটা অডিও ক্লিপে যাব, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, ভালো লাগবে।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসেল ভাই, আশা করি আপনি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে যে দুইটা ঘটনা শেয়ার করব, সেটা হচ্ছে আমার তৃতীয় এবং চতুর্থ ঘটনা হবে। কারণ আমার প্রথম দুইটা ঘটনা আপনি অদৃশ্য মাখলুকাত এপিসোডে শেয়ার করেছিলেন, তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। যদিও ধন্যবাদটা অনেক আগেই আপনাকে জানানো উচিত ছিল, কিন্তু আসলে আমার পরিবেশ, পরিস্থিতি, সময় কোনো কিছুই আমার অনুকূলে না থাকার কারণে আসলে আমি ধন্যবাদটা আপনাকে দিতে পারি নাই। তো আজকে মনে করলাম যে যেহেতু আমার ছোট ছোট অনেক ঘটনা আছে, তো আজকে দুইটা ঘটনা রেকর্ড করি, সেভাবে আর কি আজকে দুইটা ঘটনা আপনাকে পাঠাচ্ছি। তো আমার যে প্রথম ঘটনা রাসেল ভাই, সেটা হচ্ছে আমি আমার নানার কাছ থেকে শুনেছিলাম। আমার নানার ব্যাপারে যদি একটু বলি, তো আমার নানা অনেক পুরনো দিনের আলেম এবং তিনি তার গ্রামের প্রথম আলেম ছিলেন, এবং তিনি যশোর চৌগাছা কামিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন এবং 2007 সালে সেখান থেকে রিটায়ার করেন। এই ঘটনাটা আমি তার কাছ থেকে শুনেছিলাম। এই ঘটনাটা হচ্ছে তার স্টুডেন্ট লাইফের, আমার নানার স্টুডেন্ট লাইফের ঘটনা। তো নানা বলল যে সে যখন ওই পড়ালেখার সুবাদে দীর্ঘদিন তাকে মাগুরায় থাকতে হয়েছিল। আর আপনি অবশ্যই জানেন যে অনেক আগে আগের যুগে আর কি মানে মানুষ লজিং থাকার একটা প্রচলন ছিল, ছাত্ররা বিভিন্ন জায়গা বিভিন্ন গ্রামে বাড়িতে লজিং থেকে পড়াশোনা করত। তো আমার নানাও তার ব্যতিক্রম ছিলেন না, তিনি ওই লজিং থাকতেন যে বাড়িতে সেই বাড়ির যে কর্তা ছিলেন তাকে আশেপাশের মানুষ সবাই মাস্টার সাহেব বলে চিনত, কারণ তিনি ওই কোনো একটা স্কুলের টিচার ছিলেন আর কি। তো সেই হিসেবে সবাই তাকে মাস্টার সাহেব বলে ডাকত। তিনি ওই শিক্ষকতার পাশাপাশি রাসেল ভাই তিনি ওই কিছু মানে জিন কেন্দ্রিক যে সমস্যাগুলো হয় মানুষের জিনে ধরা এই ধরনের যে আধ্যাত্মিক সমস্যাগুলা এইগুলার ট্রিটমেন্টও তিনি করতেন। তো সেই সুবাদে তাকে প্রায় সময় রাত্রে বাহিরে থাকতে হতো। তো কোনো একটা দিন সেই মাস্টার সাহেব কোনো একজন রুগীর ট্রিটমেন্ট করে বাসায় ফেরেন। তো আমার নানা যে রুমে থাকতো, আমার নানার রুম এবং ওই মাস্টার সাহেবের যে রুমটা পাশাপাশি ছিল লাগোয়া, হ্যাঁ এক দেয়াল এ পাশে ও পাশে, তো এইভাবে থাকতেন। তো আমার নানা বলল যে ওই দিন রাত্রে যখন আমি ঘুমাই মানে ঘুমিয়েছিলাম মাঝরাত্রের দিকে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়, আমার মনে হলো যে মাস্টার সাহেবের রুমের ভিতরে অনেক মানুষের সমাগম, অনেক মানুষ তার রুমের ভিতরে কথা বলছে, মানে একটা ঝামেলা সৃষ্টি হইলে যেমন হয় একটা বাড়ির ভিতরে রুমের ভিতরে সেরকম অনেক উচ্চবাচ্চ হচ্ছে অনেক কথাবার্তা হচ্ছে। তো সেরকম একটা পরিস্থিতিতে আমার নানার ঘুম ভাঙে। তো আমার নানা যথারীতি মানে একটু কৌতূহলবশত মানে বেড়ার ঘর ছিল তো উনি মানে বেড়ার ফাঁকা দিয়ে একটু দেখার চেষ্টা করেন যে আসলে কি হচ্ছে ভিতরে, মানে মানে পরিস্থিতিটা খুব একটা ভালো মনে হচ্ছিল না। উনি দেখার চেষ্টা করে তো দেখে যে তার রুমের ভিতরে অনেক ছায়ার মতো অনেক মানুষ, তার যে বিছানা ছিল খাট সেই খাটের চারপাশ দিয়ে মানে দাঁড়ায় আছে এবং মানে ওই মাস্টার সাহেব রে মানে ধরার চেষ্টা করতেছে, মানে যে কোনো ভাবে তাকে ধরবে তাকে মানে কিছু একটা ক্ষয়ক্ষতি করবে এরকম। তো অনেক মানুষের ভিড় তিনি আমার নানা মানে লক্ষ্য করলেন আর কি ভিতরে। তিনি মানে বুঝতে পারতেছেন না যে এখন কি ওই তাকে যাওয়া উচিত, তাকে কথা বলা উচিত নাকি সে নিজে যেও বিপদে পড়বে কিনা। তো এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পরে আমাদের আমার নানা যে বাড়িতে তিনি থাকতেন সে বাড়ির পাশে আবার অনেকগুলা ইয়া গাছ ছিল, আপনার ওই যে এই যে কি বলে এই নারিকেল গাছ ছিল। তো আমার নানা শুনলো যে ওই নারিকেল গাছের উপর থেকে একজন লোক জোরে জোরে চিৎকার করে বলতেছে যে মাস্টারের টুটি ছিঁড়ে ফেল, তোরা মাস্টারের টুটি ছিঁড়ে ফেল। মানে টুটি বলতে আঞ্চলিক ভাষা টুটিটা হচ্ছে বলতে বোঝায় যে এই কণ্ঠনালী, যে ওর কণ্ঠনালী ছিঁড়ে ফেল। এবং ভিতরের যে মানুষগুলো আছে মানে ছায়া মানব মতো দেখা যাচ্ছে তারা বলতেছে আমরা পারছি না, আমরা তাকে ধরতে পারছি না, হ্যাঁ সে তার শরীর বন্ধ করে ফেলছে। তো এরকম করে প্রায় অনেক রাত পর্যন্ত, প্রায় শেষ রাত পর্যন্ত এই ধরনের পরিবেশ পরিস্থিতি চলতে থাকে। আমার নানা প্রচন্ড ভয় পায় যেহেতু সে তখন অনেক ছোট, ছোট থাকার কারণে সে অনেক ভীত হয়ে পড়ে। তো এবং একটা পরে সে গুটিসুটি মেরে তার খাটের উপরে এসে বসে, দেখে কিছুক্ষণ পরে তার রুমের ভিতরে অনেকগুলা মানুষের অবয়ব লক্ষ্য করে এবং তারা বলে যে তোমার কোনো ভয় নাই, আমরা আসছি এই মাস্টারের কাছে, আমরা মাস্টারকে নিয়ে যাব, তার জন্য আসছি, তোমার কোনো ভয় নাই, তুমি চুপ করে থাকো। তো আমার নানা যদিও তারা আশ্বস্ত করলো তারপরও আমার নানার ভিতরে থেকে কিন্তু সেই ভয়টা আতঙ্ক ভাবটা যায়নি। তো আমার নানা বললো যে প্রায় শেষে মানে যখন রাত প্রায় শেষ হয়ে গেল সেই মুহূর্তে মনে হলো যে বাড়ির চারপাশ দিয়ে অনেকগুলা মানে পুলিশের গাড়ির মতো অ্যাম্বুলেন্সের মতো যেরকম ওই যে অ্যাম্বুলেন্স সাইরেন বাজে এই ধরনের সাউন্ড করতে করতে অনেকগুলা গাড়ি অনেকগুলা মানুষ তারা বাড়ির আশপাশ দিয়ে আসলো। এবং কিছুক্ষণ পরে দেখা গেল যে তারা মানে ওই গাড়ির কিছু মানুষজন বলতেছে এই ওরে ধর, ওরে আটকা, ওরে গাড়িতে ঢোকা, হ্যাঁ। তো এইভাবে ইয়া করতে করতে কিছুক্ষণ পরে দেখা গেল ঘরের ভিতরে ঘরের আশেপাশে সবকিছু শুনশান নিরবতা হয়ে গেল, মানে কোনো আর সমস্যা নাই। পরবর্তীতে যখন সকাল হলো আমার নানা সেই মাস্টার সাহেবকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা চাচা মানে কি হয়েছিল রাত্রে, তখন বলল যে আর বাবা বলো না, আমি গেছিলাম তো কালকে একটা রুগীর ট্রিটমেন্ট করতে, তো রুগীর মানে যে জিনের সমস্যা ছিল সেটা খুব ভয়াবহ সমস্যা ছিল। তো আমি যদিও ওই সময়টাকে আমি মেনটেন করতে পারছিলাম কিন্তু আসলে আমি প্রপার ভাবে তাকে ট্রিটমেন্ট না করতে পারার কারণে তারা আমাকে এভাবে মানে আক্রমণ করছে আর কি, হ্যাঁ। তো এটা ছিল আমার নানার কাছ থেকে শোনা একটা ঘটনা। এবং এখন আর একটা যে ঘটনা আমি আপনার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার দাদা শ্বশুরের কাছ থেকে শোনা ঘটনা। রাসেল ভাই আমি একটু বলি যে আমি বিয়ে করছি হচ্ছে বরগুনাতে, তো আমি বলার সুবিধার্থে আমি দাদা শ্বশুর না বললে আমি দাদাই বলছি, যেটা বলতে আমি স্বচ্ছন্দ বোধ করি। তো আমি যখন আমার দাদার সাথে বিভিন্ন ব্যাপারে কথা বলার সময় আমি জিজ্ঞাসা করছিলাম, দাদা আপনার তো অনেক বয়স, গ্রামের লোক বলে যে 118 বছরের মতো আমার দাদা শ্বশুরের বয়স ছিল, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার তো অনেক বয়স, আপনার অনেক অভিজ্ঞতা, তা আপনার জীবনে কি কখনো মানে এই সমস্ত জিনভূত কেন্দ্রিক কোন ঘটনা আছে কিনা। তা যদিও সে প্রথমে বলতে ইচ্ছুক ছিল না, পরবর্তীতে বললো যে হ্যাঁ একটা ঘটনা আমার সাথে এরকম আছে অনেক আগে, তখন তার মানে যুবক বয়স আর কি। তো তিনি ওই যুবক বয়সে হয় না যে গ্রামগঞ্জে নিজের বাড়িতে অনেক ধরনের শাকসবজি বা চাল কুমড়া টাইপ এই ধরনের যে টুকিটাকি যে ফসলাদি গুলো হয় সেইগুলো অনেক সময় তারা হাটে নিয়ে যায়, বিক্রি করে আসে আর কি। সেরকমই কোন পণ্য আমার দাদা ওই ঝুড়িতে করে নিয়ে পার্শ্ববর্তী যেই হাট ছিল সে হাটে নিয়ে গিয়েছিল মানে বিক্রি করার জন্য। তা যথারীতি তিনি নিয়ে যেয়ে বিক্রিও করেন, আর যেহেতু গ্রামের হাট ওই সময় মানে হাট শেষ হতে হতে অনেক সময় সন্ধ্যা হয়ে যেত, রাত হয়ে যেত, তো সেই হাটের কাজ শেষ করে তিনি টুকিটাকি কিছু বাজার সদাই করে ওই সেই ঝুড়িতে নিয়ে উনি মাথায় করে আসছে আর কি। তো আসার পথে একটা মানে পুকুর আছে, অনেক বড় পুকুর, এবং পুকুরের সাথে বেশ কিছু তাল গাছ। আমিও সেই পুকুরটা দেখেছি, এখনো সেই পুকুর এবং তাল গাছগুলো একইভাবে আছে। যখন সে ওই তাল গাছ এবং পুকুরের মানে কাছাকাছি পাশাপাশি চলে আসে, সেই সময় দেখে যে কেউ একজন মানে কোন একজন মহিলা ওই পুকুরের এক কর্নারে মানে গোসল করতেছে, এরকম একটা অবস্থা আর কি। এবং অনেক মানে মোটামুটি যেই সময় গোসলটা করতেছে সেই সময় আসলে গোসল করার মতো কথা না। এবং আমার নানা দেখলো যে ওই ঠিক তাল গাছ এবং তাল গাছের গোড়ায় ওই সম্ভবত মহিলারই কোনো কাপড় হবে, যে কাপড়টা ওখানে রেখে দেওয়া, এবং সেই কাপড়গুলোর ভিতর দিয়ে মানে খুব মানে সোনালি আলোর মতো একটা আলোর রেখা, আলোর আভা মানে বিচ্ছুরিত হচ্ছে ওখান থেকে। তো আমার নানা আমার যে দাদা দেখে মানে সে আর কি একটু মানে লোভ সামলাতে পারে না, সোজা কথা মানে উনি ভাবছে যে এত মূল্যবান একটা কাপড় যদি কোনোভাবে নিয়ে নেওয়া যায় তো খারাপ কি, ভালোই তো। তো উনি সেই চিন্তা করে ওই কাপড়টা নিয়ে তার ঝুড়ির মধ্যে নিয়ে তিনি সোজা হাঁটা শুরু করছে। তো বেশ কিছু দূর হাঁটার পরে তিনি ফিল করছেন যে তার পেছনে পেছনে কেউ একজন আসছেন এবং বলছে যে তুই আমার কাপড়টা দিয়ে যা, আমার কাপড়টা দিয়ে যা, কাপড় যদি তুই নিয়ে যাস তোর কিন্তু ভালো হবে না, দিয়ে যা। তো আমার যে দাদা শ্বশুর তিনি তখন যুবক, তো আর গ্রামের মানুষ তো এমনি একটু ভয় টয় কম থাকে, তো সেই হিসাবে তিনি বলছেন যে না আমি এই কাপড় যেহেতু নিয়েছি আমি আর ফেরত দেব না, আমার কাপড়টা অনেক ভালো লাগছে আমি এটা নিয়েই যাব। তো বললো যে তুই দেখ তুই আমার কাপড়টা দিয়ে যা, তুই যদি আমার কাপড়টা দিয়ে যাস তাহলে তোকে আমি এমন কিছু শিখিয়ে দেব যেটা যেটার উপরে তুই ইয়া করে তুই তোর জীবনটা সুন্দরভাবে চালাইতে পারবি। তো যখন অনেক কথাবার্তার পরে যখন এই কথাটা বলছে তোকে আমি কোনো কিছু শিক্ষা দিয়ে যাব যেই শেখার ইয়া ধরে তুই অনেক কিছু করতে পারবি জীবনে, তো তখন আমার দাদা আর কি একটু নমনীয় হয়েছে এবং বলল ঠিক আছে তুমি তোমার কাপড় নাও। তখন ওই যে মহিলাটা বললো যে তুমি আমার দিকে তাকাবি না, তুই যেভাবে যাচ্ছিস সেইভাবেই যা, আমি আমার যে কাপড় আমি তোর ঝুড়ি থেকে নিয়ে নেব। এবং সে অনুভব করলো তার মাথার উপর থেকে সে ঝুড়ির উপর থেকে কাপড়টা সে নিয়ে নিল এবং বললো যে মানে তাকে কিছু মানে কবিরাজ বিদ্যা শিক্ষা দিল যে বিভিন্ন গাছ কোন গাছ দিয়ে কি ওষুধ তৈরি করা যায় এবং কোন রোগের কি ওষুধ, এরকম বেশ কিছু মানে দুরারোগ্য ব্যাধি যার ট্রিটমেন্ট তাকে মানে শেখানো হয়েছিল ওই সময়, এবং পরবর্তীতে সে এই ধরনের ট্রিটমেন্ট করে অনেক মানুষকে সুস্থ করেছে এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক রোগী মানে ওই কেন্দ্রিক যে রোগীগুলো আছে তার কাছে আসতে এবং চিকিৎসা নিয়ে সুস্থ হতো। তো রাসেল ভাই এই এই দুইটা ছিল আমার ঘটনা, আশা করি আপনার ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লুকোচুরি খেলে লুকোচুরি আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
রাসেল।
আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স এবং রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং ভালোর দলে। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি রাজবাড়ি জেলা পাংশা থানা থেকে মিস্তাহুল আহনাফ, বর্তমানে সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। তো রাসেল ভাই, অনেক আগে থেকেই ভূত এফএম শোনা, কিন্তু ভূত এফএম লাইভ কখনো শোনা আমার পক্ষে হয়নি, কিন্তু বলতে গেলে সৌভাগ্য হয়নি। কিন্তু আমার বড় ভাইয়ের মুখে এবং ডাউনলোডের ভূত এফএম গুলো যেগুলো পাওয়া যায় সেগুলো শুনেছি। কিন্তু হঠাৎ যখন ভূত এফএম বন্ধ হয়ে যায় খবর পাই, তখন বেশ হতাশই হয়েছিলাম। যখন আবার ভূত এফএমকেই ভূত ডট কম রূপে ফেরত পাই নতুন করে, তখন অন্যরকম একটি খুশি কাজ করছিল। তো এই পর্যন্ত কোনো ঘটনা শেয়ার করা হয়নি, তো ভাবলাম একটা ঘটনা শেয়ার করি, যদি ভালো লাগে পড়ে শোনাবে। এবং আগে থেকেই বলা যে বিশ্বাস করা এবং না করাটা সম্পূর্ণ একান্তই আপনার বিষয়। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। রাসেল ভাই, আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার সঙ্গে ঘটা একটি ঘটনা। ঘটনাটা ঘটে যখন আমি ক্লাস ফাইভে পড়তাম, অর্থাৎ আজ থেকে প্রায় দুই থেকে তিন বছর আগে। ঘটনাটা ঘটে 2024 সালে। বলে রাখা ভালো, 2024 সালে ক্লাস ফাইভে আমি একটি হোস্টেলে থাকতাম। তো হোস্টেলে আমাদের রুমে আমরা চারজন করে থাকতাম, অর্থাৎ চারটা আমাদের সিঙ্গেল বেড ছিল। তো ঘটনাটা ঘটে 2024 সালের শেষের দিকে, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বর মাসে ঘটে। আমি শুয়ে আছি শীতের সময়, যেহেতু এই জন্য আমাদের কাছে কম্বল ছিল। তো আমি ঘুমাচ্ছিলাম রাত্রে, তো হঠাৎ যখন ঘুম ভাঙে তখন আমি দেখি যে আমার রুমের ঠিক মাঝখানে লম্বা একটা শ্যাডো, একটা ছায়া মূর্তি, এবং জিনিসটা অনেক লম্বা। তো প্রথমে আমি বুঝতে পারি নাই জিনিসটা কি হতে পারে বা জিনিসটা কি। তো কিছুক্ষণ ওইটা দেখার পরে হঠাৎ ওইটা অনেক দ্রুত আমার সামনে দিয়ে দরজা দিয়ে বের হয়ে চলে যায়। আমার বেডটা দরজাটার কাছে থাকায় আমি সেটা বুঝতে পারি। এবং আমাদের রুমে একটা ভেন্টিলেটর ছিল, সেই ভেন্টিলেটরের আলোয় আমি জিনিসটাকে বুঝতে পারি। তবে জিনিসটা দেখে একটু চমকে উঠি। তো তার কিছুক্ষণ পরেই আর কি ফজর আজান দিয়ে দেয়। তো আমি এই ঘটনা পরে কাউকে শেয়ার করি না, যে ব্যক্তিগত কারণে যে সমস্যা হলেও হতে পারে। তারপরে কয়েকদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু মূল ঘটনা ঘটে ঠিক আমার পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষা। তার থেকে সেই ঘটনার 1-1.5 মাস পরে, তো আমাদের স্কুলের যে একাডেমিক শাখা ছিল, অর্থাৎ সেই মেইন বিল্ডিং যেখানে আমরা সকালে ক্লাস করতাম, সেখানে আমরা সন্ধ্যার পরে পড়তাম। কারণ সেখানে আমাদের হোস্টেলের কিছু স্যাররা আমাদেরকে গার্ড দিত এবং পড়ার জন্য আর কি মানে হেল্প করত, এই জন্য আমরা ওখানে পড়তাম। তো শীতের রাত, তো অনেকক্ষণ পড়তেছি। তো রাত আনুমানিক 9:30 কি 10 হবে, তো শীতের রাত যেহেতু, তো 9 বা 10 কিন্তু মোটামুটি অনেক রাত। তো তখন কি করলাম, আমি অনেকক্ষণ পড়ার কারণে ভাবলাম যে একটু বাথরুমে যাই, মুখ টুক ধুয়ে আসি। আমি বাথরুমে গেলাম, আর এটাও কিন্তু আমাদের সেই একাডেমিক ভবনে, অর্থাৎ ভবনে আর কি বিল্ডিং আমাদের। আমি বাথরুমে যাই, আমাদের বাথরুমটা ছিল একটু বড়, আমাদের ওয়াশরুম ছিল তিনটা এবং অজুখানা ছিল এক পাশে এবং বেসিন ছিল আর কি। তো আমি বেসিনের কাছে গেলাম, মুখ টুক ধুচ্ছি। তো আমাদের বেসিনের ঠিক পাশেই একটা জানলা, এবং জানলাটার ওই পারে একটা মসজিদ, এবং আমাদের এই জানলা এবং মসজিদটার মাঝখানে জঙ্গল টাইপের একটু জায়গা, অর্থাৎ গাছপালা ছিল। তাই মুখ ধুচ্ছি, তো ধুতে ধুতে হঠাৎ করে আমার জানলা দিয়ে নজর যায়, জানলাটা খোলা ছিল। আমি দেখি যে জঙ্গলের মধ্যে একটা মানুষ, এবং আমি এটা বুঝতে পারি যে মসজিদের বাইরে একটা ছোট আলো লাইট জ্বলছিল, সেই লাইটটার কারণে আমি জিনিসটা আর কি উপলব্ধি করতে পারি। তো একটা মানুষ গাছের কাছে যে চার পায়ে দাঁড়ালে যেভাবে আর কি বোঝা যায় চার পায়ে, সেভাবে একটা মানুষ জঙ্গলের ঠিক মধ্যে দাঁড়িয়ে আছে। তো আমি প্রথমে এটাকে কুকুর ভাবি, কিন্তু যখন এটা আমি ভালোভাবে খেয়াল করি তখন দেখি ওটা মানুষ, কিন্তু মানুষটার গলার থেকে উপরে কোনো অংশ নেই। এবং ওইটা আমার দেখা মাত্রই অনেক দ্রুত দৌড়ে গাছে উঠে পড়ে এবং মিলিয়ে যায়, তাকে আমি দেখি না। এটা দেখার পরে আসল ভাই আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে যাই এবং সেখান থেকে একটা দৌড় দিয়ে আমার ক্লাসরুমে চলে আসি। তো আসার পর আমি দোয়া দরুদ পড়তে থাকি, আল্লাহর নাম স্মরণ করতে থাকি। তো কিছুক্ষণের মধ্যে আর কি আমার আমি স্বাভাবিক হয়ে যাই, আমার ভয়টা চলে যায় এবং তারপরের থেকে আমি স্বাভাবিকভাবেই মানে চলছি। এরপরে আমার সাথে অন্য কিছু ঘটেনি। এই ছিল রাসেল ভাই ঘটনা, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। এবং এটা একদমই সত্য ঘটনা অবলম্বনে বলা এবং আমার নিজের সঙ্গেই প্যারানর্মাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তো ঠিক আছে রাসেল ভাই, ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা। ভোট.কম আরো ভালো করবে ইনশাল্লাহ, এবং ভালো রয়েছে এবং ভোট.কম যেন আরো আমাদেরকে গল্প শুনে উৎসাহিত করতে পারে, এই আশা এবং প্রতিজ্ঞা রেখেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। প্রতি শুক্রবারে আমরা ফিরে আসি ভূত.কমে, সেই 2010 সাল থেকে এখন পর্যন্ত। তাই প্রতিটি শুক্রবার আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই দিনে আপনাদের সাথে যেমন কথা হয় ঠিক একইভাবে আপনাদের নিয়ে যেতে পারি ভয়ের রাজ্যে। আশা করছি পুরোটা সময় এনজয় করেছেন আপনারা এবং আগামী দিনগুলোতে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিতে হবে, কথা হবে আবারও খুব দ্রুত, এই তো রবিবারই আবার ফিরে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।